This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে জেবিএসবি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানটি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে জেবিএসবি তে এসে মানুষ আমাদের রেডিওর শ্রোতারা কনফেস করে। আমরা বলে থাকি, একটু আগে আপনারা শুনেছেন সিগনেচার টিউনে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, এবং এই যে শুদ্ধ হবার যে প্রচেষ্টা ভুল থেকে, সেটা মানুষের বিবেক বোধ যখন জেগে যায় ঠিক তখনই মানুষ ভুলকে নিয়ে সামনে আসতে চায়। মানুষ বলতে চায় কেন ভুল করেছিলাম, কিংবা কি অপরাধ করেছিলাম, এবং সে অপরাধটা কি ছিল, সে অপরাধের প্রাশ্চিত্য কি ছিল। আমরা জেবিএসবি তে সবসময় যে জিনিসটি দেখানোর চেষ্টা করেছি, একজন অপরাধীর বেড়ে ওঠা, একজন অপরাধীর অপরাধের ধরন, এবং শেষ পর্যন্ত সেই অপরাধীর অপরাধের প্রাশ্চিত্য। আমাদের আজকে কোন বন্ধুটি রয়েছে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করবার জন্য, তাকে শুনে আমরা যারা সচেতন হব তারা তো আছেই এখানে। আমরা প্রথমেই চলুন আর যে রাজুর কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকের যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্তিয়া। আমাদের আজকের অতিথি পল্লী জয়। পল্লী জয়কে দেখেই বোঝা যায় যে সে সবকিছু জয় করার জন্যই এসেছে, এবং অনেক কিছুই জয় করেছেন তা তার কথা শুনে বোঝা যায়। এতিম কিছু ছেলে মেয়েকে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন এবং এখনো করছেন। এছাড়াও বন্ধুদের সাথে আড্ডা দেন, সময় পেলে সবাই মিলে ঘুরতে বের হন। দেশের এমন অনেক জায়গা আছে যেখানে জয় এবং তার বন্ধুরা মিলে ভ্রমণ করেছেন। সবকিছু মিলিয়ে জয় বেশ ভালোই আছেন, কিন্তু কি কারণে জয় আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আর কি কিপ্তিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা দেখলাম যে আর্য রাজু বলছে যে পল্লী জয় আজকে আমাদের এখানে আছেন। নামটা একটু অন্যরকম, আমি ঠিক জানি না ছোটবেলায় তার নাম পল্লী জয় রাখা হয়েছিল কিনা। আমরা অনেক সময় দেখে থাকি যে নামের আগে পিছে অনেক সময় এই ধরনের উপাধি ঘটনাক্রমে বন্ধুরা দিয়ে দেন, কিংবা নিজেই অনেক সময় দিয়ে দেন। যাই হোক, পল্লী জয়ের কাছে আমরা যাবো একটু পরে, তবে তার আগে বলছি যে বিএসবিতে বড় বড় মতি থাকছে এসএমএস পোল। আপনাদের কাছ থেকে আহ্বান করা হবে এসএমএস পোলে, সেখানে আপনি ইয়েস নো ভোট করে জানিয়ে দিতে পারবেন গল্পের সত্যতা বা গল্প কতটুকু আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এবং একই সাথে থাকছে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের নিয়মিত সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। শুরু দিয়ে তার সঙ্গে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে আছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম। এবং আমরা প্রত্যাশা করছি যে পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আজকে পল্লী জয়ের জীবনের যে অপ্রিয় সত্য সেটা শুনে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই আমাদের যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে জয়কে আমি যেটা জিজ্ঞেস করব যে আপনার বিবেক বোধ, যে বিবেক বোধের কারণে আপনি আজকে লাখো মানুষের সামনে কনফেস করতে যাচ্ছেন আপনার জীবনের অপরাধগুলো, ভুলগুলো, সেটা জাগানোর কাজ মূলত কে বা কি করেছে, কিভাবে জাগলো এটা?
আমাকে কেউ বলে না এটা আমি আমার নিজের থেকে আসছি, কারণ পৃথিবীতে বড় আদালত হলো মানুষের বিবেক, আর সেই বিবেকের তাড়নায় আমি দিন রাত পড়ে মরছি যে আমি একের পর এক যে অপরাধ গুলো করেছি সেই অপরাধ থেকে প্রায়শ্চিত্ত পাওয়া বা মুক্তির পথ আমি হিসাবে এটাকে বেছে নিয়েছি যে আমার প্ল্যাটফর্ম হচ্ছে ABC রেডিও, যেখানে মানুষের তার মনের কথাগুলো শেয়ার করতে পারে। আর আমি এসছি যে ভুলগুলো আমি করলাম সেই ভুলগুলো থেকে, এই যে ভুল আমার সেই ভুলটা দিতে পারার জন্য কেউ না করে, কারণ একটা মানুষকে স্বপ্ন দেখানোটা খুব সহজেই, কিন্তু সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন পূরণের সহায়তা কেউ করতে চায় না।
আমি বুঝতে পেরেছি আপনার গল্পের পুরো বিষয়টা আমরা ধীরে ধীরে জানবো। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আপনার বিবেক বোধ জাগানোর কাজটি আপনার আপনাআপনি হয়েছে, নিজে থেকে হয়েছে। ওকে প্রিয় শ্রোতা, এটা খুবই ভালো। আমরা সবসময় বলে থাকি যখন বিবেক জেগে যাবে তখন আপনি যে অপরাধগুলো করেছেন সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনাকে যেভাবে অন্তর থেকে দেয়া হবে সেটা নিঃসন্দেহে অনেক অনেক বেশি নির্মম। আমরা দেখলাম যে বিবেক জাগানোর কাজটি করেছে স্বয়ং বিবেক নিজে। ওকে, আমরা শুরু করতে চাই JBSB-র মূল পর্ব। তবে তার আগে বলছি JBSB-র মূল পর্বের প্রথমেই থাকবে ব্যাকগ্রাউন্ড, তারপরে অপরাধটা কি এবং শেষ পর্যায়ে হচ্ছে প্রায়শ্চিত্তটা কি। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব।
আমরা চার ভাই, আমি সবার বড়, আমার এক বোন, বাবা নেই, মা আছে,
আমার
বাড়ি হলো কুষ্টিয়া জেলার ইউনিয়ন জুনিয়াদহ।
আচ্ছা, আপনার বাবা কি করতেন?
আমার বাবা একজন দীর্ঘদেশের কৃষক বলতে গেলে চলে।
কয় ভাই বোন ছিলেন আপনার? বলতে
আমরা চার ভাই এক বোন।
চার ভাই এক বোন,
আমি সবার বড়।
আপনি সবার বড় ছিলেন? ওকে।
সব সংসারে অভাব অনটন সুখ কাকে বলে সেটা দেখা যায়নি। আমি যখন বড় হতে থাকি তখন একটা স্বপ্ন থাকে সংসারে যে মানুষের মতো মানুষ হবো, কিন্তু না, আমার আব্বা কাজকাম করতো না, কারণ তখন তিনি একটা অলস কিসিমের মানুষ ছিল। কাজ করুক বা না করুক ওনার বিড়ি চাই, বিড়ি খাবে সে। দেখা যাচ্ছে যে ঘর থেকে খাবার নেই কিন্তু ধান বিক্রি করে উনি বিড়ি খাবে, এভাবে চলছে দিনের পর দিন। এদিকে আমার মা ছিল খুব মহান ব্যক্তিত্ব, যার কথা না বললে নয়। আমি তখন ক্লাস থ্রিতে পড়ি, আমার মা আমাকে এত আদর করতেন যা বলার বাইরে। আমি একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি যে আমার মা রান্না করতেছে, কিন্তু আমার মা পাঁচ সপ্তাহ মাস কলম পরে মার শাড়িটা মাথার উপর দেওয়া ছিঁড়া। তখন আমি জিজ্ঞেস করলাম মার চোখ দিয়ে পানি ছোটো, মা কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন মা আমাকে বললো যে বাবা আজকে তোর আব্বা আমাকে মারছে, তখন খুব খারাপ লাগলো। তখন আমি ভাবলাম যে লেখাপড়া করে কি করবো, মানুষের সপ্তাহে ছয় দিন স্কুলে যায়, আমি যখন চার দিন বা তিন দিন, কারণ তখন আমি 15 টাকা হাজিরে কাজ করতাম মানুষের বাড়িতে, সারাদিন কাজ করলে না
খেয়ে।
সে কাজটা ছিল হচ্ছে মাঠে কাজ, যেমন অনুকান্ত ধান কাটা, আখ ঝোড়া, মাঠে গেড়ে বহন করে নিয়ে যাওয়া। আমার স্পষ্ট মনে পড়ে যে আমি 7 থেকে 8 দিন কাজ করার পর 180 টাকা দিয়ে আমার মাকে একটা শাড়ি কিনে দিই, আর আমার মা সেদিন খুব খুশি হয়েছিল। এরপরে হঠাৎ একদিন আমার দাদি মারা যায়, আমি জানতেও পারিনি। তখন আমি ঢাকাতে, যাক ঢাকা কেন আসলাম, সামান্য একটা মিথ্যা একটা অপবাদ, আমি কিছুই জানি না। কতটুকু বলছে সূত্রটা ছিল জমি নিয়ে, সেই জমির কারণে আমার অপবাদ দিয়ে দিল, আমি নাকি তার সাথে ফিজিক্যালি রিলেশন। একদিন তখন আমি কিছু বুঝতাম না ফিজিক্যালি রিলেশন কাকে বলে কি এটা।
আপনি যখন এই ধরনের অপবাদ দিল আপনার পরিবার এটা জেনেছিল?
শুধু জানান আমার পুরো পরিবার, মানে তাদের কিছু করার নেই তো, আমরা অসহায়, কারণ আমার আব্বার বড় কোনো ভাই নেই, আমার মায়ের কোনো বড় ভাই নেই, এরা ইতিম।
মামির সাথে আপনার কি ধরনের সম্পর্ক ছিল?
কোনো, মানে যখন আমি ওদের কাছে যেতাম, মামির আবার একটা দেবর ছিল মুক্তার, যে মুক্তার মালয়েশিয়া আছে, সে মুক্তার করছিল চিঠি পাঠায়, তখন মুক্তার পড়াশোনা করতো, লেখাপড়া করলেন, তখন ওখান থেকে চিঠি পাঠাতো আমি কেমন আছি, সেই চিঠিটা আমি পড়ে দিতাম। আমাদের গ্রামের ভিতরে আমি শুধু শিক্ষিত, পড়াশোনা করতো না। তো ওই মুহূর্তে ভাগ্যটা আমার ভালো যে মুক্তারের আব্বা আদারি মোল্লা, আল্লাহ ওনাকে জানাবাসী করুক, উনি আমাকে জিজ্ঞেস করলো বিচারের ভিতরে যে স্কুলটা কিরকম, চাই কেমন। তখন সবাই বললো যে ভালো, আর সবচেয়ে বড় কথা যে মুক্তারের যে আব্বা উনি বললো যে মতো ছেলে হয় না, কারণ উনি আমাদের বাড়িতে আসে না, যখন চিঠি দেয় তখন আসে। তো এরপরে আমি ঢাকা যখন চলে আসলাম, এসে আমি কার কাছে যাবো, কারণ আমি তো কিছুই চিনি না। আমার একজন পরিচিত লোক ছিল ইব্রাহিম ভাই, সে ইব্রাহিম থাকতে হলো মৌসাকের টেলার ছিল, তার কাছে আমি যাই একটু সাহায্যের জন্য। আমার পরনে ছিল কি একটা লুঙ্গি, আর পায়ে ছিল একটা স্যান্ডেল সেন্ডু গেঞ্জি, এই আমার সম্বল। পরে আমি যখন টেলার্সের ওখানে গেলাম দুতলায় শীতাতপ নিয়ন্ত্রিত, তখন আমাকে বলা হলো যে আমি কাউকে চিনি না, এই কথা বলা হলো আগে, আর আমি যখন গেছি তখন আমাকে বলছে এখানে ভিক্ষা দেওয়া হয় না, কিন্তু বিশ্বাস করুন এত কষ্ট লাগবে আমি ভিক্ষা জন্য আসছি।
আপনি যেখানে গেলেন এটা কি আপনার খুব পরিচিত ছিল?
খুব পরিচিত, এবং আমার বাড়ির সাথে বিয়ে করতে সে ইভেন ভাই
ওখানে আপনি জেনে শুনে ঢাকায় এভাবে
আমি কানে তোর কাছে গেলাম সাহায্য পাবো, এরপর আমাকে কোনো সাহায্য করলো না।
আপনি গিয়ে পরিচয় দিয়েছিলেন আমি ওই জয় বা এরকম?
হ্যাঁ, উনি আমাকে চেনে, চেনার পরে আসলাম মানে যে চেনে যখন গ্লাস লাগানো আছে দেখতে টেলার খুব ভিআইপি টেলার।
ওকে, মানে দেখেও না দেখার ভান,
দেখেও না দেখার ভান করলো।
এর আগে ঢাকায় আপনি এসেছিলেন?
না কোনোদিন, ওই এক ফার্স্ট।
ওকে,
আজকে ঢাকা আর আজ থেকে 97 সাল 98 সালে ঢাকা অনেক পার্থক্য, অনেক বদলে।
97-98 সালে আপনি ঢাকায় আসেন, বাড়িতে সবাই জানতো এটা ঢাকায় আসছে?
হ্যাঁ, বাড়ির থেকে জানতো, আমি পালিয়ে এসেছি। তো পরে আমি যখন এখানে পৌঁছে যাই কি করি কি করি, তো ভাগ্যটা ভালো আমাকে একজন হেল্প করেছিল যিনি ফরিদপুর জেলার আব্দুল কাদের ভাই।
দেখা হলো কিভাবে?
ওনার সাথে যখন আমি কাঁদছিলাম মানে নিজের অজান্তে সবজি পানি পড়তে ফারামঘাটে, এই ফারামঘাটে,
জি জি জি,
তখন উনি কি করলেন আমাকে বললো কি হয়েছে তোমার কোথায় থাকো? তো আমি বললাম যে ভাই এই কাহিনী। তো উনি আবার সেলুনে কাজ করতো, ওনার নিজের সেলুন ছিল 7 থেকে 8টা, যখন সেলুন ছিল তখন আমি বললাম যে ভাই এখন আমি কি করবো আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তখন উনি আমাকে ওখানে রাখে কিন্তু আমি সেলুনের কাজ করি না, কেমন আমার খুব খারাপ লাগে এই কাজটা, আমার কাছে পছন্দসই না, কোথাও পরিচয় দেওয়া যায় না। তারপরে উনি আমাকে ওখানে যে ভাবে হোক আমাকে কাজ শিখালেন, আমি কাজ শিখতে চাই না তবু শিখলাম
সেলুনে।
হ্যাঁ, সেলুনে কাজ
শিখি। কিসের কাজ ছিল?
সেলুনের কাজ ছিল
চুল কাটা,
শেভ করা।
ওকে, মানে এই ধরনের কাজ
শেখালেন।
ওকে,
তো এক পর্যায়ে ওনার কাছ থেকে কাজ শেখার পরে উনি বলেন না যে দেখি স্বর্গের দিনের ধান বানতে হয়, আমার কপালে সেরকম সুখ সইল না, ওখানে কাজ যাই করি কিন্তু আমাকে কেউ কেয়ার করে না, ছোট একদম মূল্যায়ন করে না। তখন ওই মোহাম্মদপুর অবস্থা খুব করুণ ছিল। পরবর্তীতে ভাই ওখান থেকে যখন আমি চলছি চলছি এরপর আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আমি জানতে পারলাম আমি যে যার কথা বলছি যার কারণে আমি আজকে এই এত, আমাকে বলা হয়েছিল ইউ আর এ ব্লেস।
সালে এসে যে জায়গাটা আপনি আসলেন কাজের জন্য সেখানে আপনি কাজ পেলেন না, তারপরে কোন এক মাধ্যমে পরিচয় হয়ে আপনি একটা নরসুন্দরের দোকানে গেলেন, সেখানে আপনি যেটা আমরা বলে থাকি যে নরসুন্দর হলেন, আমরা নরসুন্দর শব্দটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না, নাপিত হলেন, এবং সেখানে আপনাকে শেখানো হলো, আপনি সেখানে কাজ করতেন, তিন বেলা খাবার পেতেন, তারপরে আপনি বাড়ি যাওয়ার গল্প বলছেন, কতদিন পরে বা কত বছর পরে আপনি বাড়ি গেলেন?
বাড়ি গেলাম আমি প্রায় 11 মাস পর।
11 মাস পরে যাওয়ার পরে আপনাকে সামওয়ান, কেউ একজন বলেছে ইউ আর ব্লেস বা সামথিং লাইক দ্যাট, আমি জানি না আপনি এখানে ছিলেন, এখান থেকে বলেন।
আচ্ছা, তো আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে দেখতে তখন 8 মাসের বন্যা, বিশাল আকারের বন্যা, সেই বন্যাতে আমি কিন্তু নিখোঁজ এটা সবাই জানে। তখন আমার আব্বা, আমি দেখতেছি যে মাছ ধরতেছে, তখন আব্বা জালটা ফালাইতে আমার ধরে ধরে কাঁদতেছে, মানে তুই আসতিস কোথায় ছিলি? আচ্ছা, এরপরে আমি ওখানে বাড়িতে থাকি, কয়েকদিন থাকার পরে পরিচিত হয় আমাদের এলাকার একটা মেয়ের, নাম প্রকাশের নাম বলবো না কারণ তার সংসারটা ভেঙে যাবে, সে একবার পেয়েছি মেয়ে, মেয়েটা খুবই সুন্দর। পরবর্তীতে তার বাবা তাকে বিয়ে দেবে, যখন তার বিয়ে দেবে বাবা, ও তখন ক্লাস 5 পড়ে, আর 5 পড়লে বিয়ে গ্রামে হয়েই, কিন্তু আমি বলছি না বিয়ে হবে না, কারণ এই জন্য বিয়ে হবে না কারণ হলো ওর বয়স লেখাপড়া। তারপরে
আপনি বলার কি?
আমি পরিচিত, আমাকে খুব ভালো সম্মান করে। তো এরপরে যখন তার সাথে আমি তার লেখাপড়ার ড্রাইভার নেই এবং তাকে লেখাপড়া করাই,
কেন আপনাকে তারা ভরণ পোষণের দায়িত্ব নিতে দিবে বা ঘটনাটা আসলে কি ছিল?
ঘটনা ছিল তার বাবা ছিল প্যারালাইসিসে পঙ্গু, এক নম্বর। দ্বিতীয়ত তার মা ছিল লেবানন, কিন্তু তার মা যে গেছে দালালের মাধ্যমে সেখানে খুব একটা ভালো করতে পারেনি।
কয় ভাই বোন ছিল তারা?
তারা ছিল এক ভাই এক বোন।
কোথায় থাকতো?
থাকতো ওখানে, কিন্তু ওখান থেকে আবার
কার দায়িত্ব থাকতো?
ওর বাবা দায়িত্ব, ওর মা কিছুটা কি শান্তি কিছু দেখলো।
আচ্ছা আচ্ছা,
কিন্তু একটা প্যারালাইসিস হলে কি হতে পারে সেটা তো জানেন, পরবর্তীতে ওরা কিন্তু মাওনা তো রাস্তায় চলে আসে।
ঠিক আছে, আমি এখানে নোট করতে চাই প্রিয় শ্রোতা, এক একজনের বলার ধরন কিন্তু এক এক রকম, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আই এম হিয়ার, আমি যে কোনোভাবে হোক স্টোরিটাকে বের করে নিয়ে আসবো। আপনি যেটা বলছেন যেটা যে পড়াশোনার দায়িত্ব আপনি নিলেন, এটা কিভাবে আপনি নিলেন, কাকে বুঝে নিলেন? কারণ পড়াশোনার দায়িত্ব আপনি চাইলে তো হবে না, সেটা এগ্রি করতে হবে প্যারেন্টাল লেভেল থেকে। কিভাবে হলো সেটা?
সেটা হলো তার বাবার সাথে আমি পুরোটা শেয়ার করি এবং আমার ফ্যামিলির সাথে পুরোটা শেয়ার করি। শেয়ার করার পরে তখন তারা বলছে যে তোর কি লাগবে? আমি বললাম যে একটা মেয়ে যদি শিক্ষিত হয় তার মনে দুঃখ কষ্ট যদি সে বলতে পারে যে আমার বাবা প্যারালাইসিস, আমার মা বিদেশ থেকে আমাদের ঠিক মতো দেখাশোনা করে না।
আপনার নিজের ফ্যামিলির অবস্থাই তো ভালো না, আপনি কেন আর একটা
মেয়ে? আমার ফ্যামিলির অবস্থা কারণ আমি তখন কিছুটা উপার্জন করতে পারি।
ওকে, আমি যেটা বলতে চাচ্ছি আপনার যদি এর অবস্থায়ও একটা মেয়ের প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করে যে না মেয়েটাকে এই অবস্থা দিয়ে দেওয়া ঠিক হবে না, তাকে আমার মন থেকে ভালো লাগছে, আমি যেভাবে হোক তাকে, দ্যাট ওয়াজ ইউর পয়েন্ট রাইট? আপনার মেয়েটাকে ভালো লাগতো কি?
ভালো লাগতো।
ওকে ফাইন,
অনেকটা ভালো লাগতো। তো পরবর্তীতে যে কোনো ভাবে হোক আমি তার সাথে কোনো রকম মিশি না, কারণ আমি বাড়ি যাই অনেক দিন পর পর। আমি তখন মোহাম্মদপুর থাকতাম, সুতনা কমিউনিটি সেন্টার, ওখানে একটা কিন্তু পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে আমি টাকা পাঠাতাম, কারণ আমি তখন খুব ভালো ইনকাম করতাম সেলুন থেকে। হ্যাঁ, প্রত্যেকদিন মানে 50-50। তারপর আমি 6 জনের ভিতরে একজন আমি, যেখানে আমি মনে করতাম যে তাদের থেকে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতাম এবং মালিক আমাকে এক্সট্রা টাকা দিত, আমার বাড়তি কোনো খরচ হতো না। এরপরে আমি জানতে পারি যে ও SSC পাশ করেছে, ভালো কথা, কিন্তু এদের মধ্যে যখন মাওলা করে সরস চলে আসতো তখন আমার কাছে একটু কাছে
থেকে ধাম করে এসএসসি পাস করে দিলেন। ক্লাস ফাইভ থেকে শুরু করে এসএসসি
এখানে অনেকগুলো সময় কেটে গেছে।
এই সময়টাতে আপনি ভরণ পোষণ দিয়েছেন পাঁচ বছর, আপনি কিভাবে এটা করতেন?
এটা আমি টাকা পাঠাতাম।
আচ্ছা, আপনি এখানে একটা ইংরেজি শব্দ বলেছিলেন যে কি যেন ছিল সেন্টেন্সটা, একটু আগে আপনি বলেছিলেন বাড়ি যাওয়ার পরে কি যেন ছিল ওটা সেন্টেন্সটা?
সেন্টেন্সটা ছিল আমাকে বলেছিল যে ইউ আর ব্লেড।
হ্যাঁ, এটা কে বলেছিল আপনাকে?
ওই মেয়ে পরে বলেছিল আমাকে।
ওই মেয়ে পরে বলেছিল আপনাকে? কত পরে বলেছিল, কেন বলেছিল?
বলেছিল কারণ তাকে ভালোবাসতাম, সে ভালো পবিত্র, অবৈধ কোনো কিছু নাই। কিন্তু আমি যখন জানতে পারি যে ও আমাকে নয় আর একজনকে পছন্দ করে।
কিভাবে জানলেন?
রাসেল আমার প্রতিবেশী আমাকে বলছিল যে ও তুই ওর পিছনে ইনভেস্ট করতেছিস, কোনো লাভ নেই কারণ ও তোকে নেই আর একজনকে পছন্দ করে। পরবর্তীতে আমি যখন তাকে একবার আপত্তির অবস্থা দেখি তখন আমি তাকে শুধু হাতটা ধরে থাকতে চাই, তবে কোনো কিছু নেই। এবং আমি লাস্ট মুহূর্তে ঠিকই বলেছিলাম যে সত্যিকার ভালোবাসা কি এভাবে মরে যায়? এটা বেশি দিন না, এই দশের দিকে, এই মাত্র চার পাঁচ বছর আগে। আর এই সামনে যে চারটা বছর দশ থেকে এতগুলো আমার জীবনের মধ্যে বয়ে গেছে যেটা আপনাকে বোঝাতে পারবো না, যার জন্য আমার এবিসি রেডিতে আসা।
প্রথম কথা হচ্ছে আপনি আসলেই বোঝাতে পারছেন না। আমি যেটা বোঝাচ্ছি আপনাকে যে আপনি ক্লাস ফাইভ এর একটা মেয়েকে টেক কেয়ার করলেন, ক্লাস টেনে চলে গেল, আপনি পাঁচ বছর তাকে টেক কেয়ার করলেন, তারপরে হঠাৎ করেই প্রেম হলো না কিছু হলো না, বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ চলে আসছে। আমরা ধরে নিতে পারি, আমি যদি সামাপ করি আপনি ইয়েস বলে উত্তর দেন, আমরা ধরে নিতে পারি এরকম যে একটা মেয়েকে আপনি লাভ করতেন, ভালো লাগার জায়গা থেকে আপনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। আপনি এই পাঁচ বছর পর এসএসসি পরীক্ষার পরবর্তীতে গিয়ে আপনি ধরনের জিনিস আবিষ্কার করেন নাকি এর আগেই আপনি জানতে পেরেছেন যে অন্য একটা ছেলের সাথে তার সম্পর্ক?
মাঝে মাঝে আমি শুনতাম কিন্তু লোকের কথা আমি বিশ্বাস করি না খুব একটা, যেহেতু আমি নিজের চোখে দেখিনি তখন। তারপর আমার একটা আস্থা ছিল,
তো ওই জায়গা থেকে আপনি এটা করতেন, কিন্তু ওর কাছে বিষয়টা ক্লিয়ার করেননি যে আপনি তাকে জীবনের জন্য চাচ্ছেন। সুতরাং ওর জায়গা থেকে অন্য একটা ছেলেকে পছন্দ করতেই পারে। আপনি ধরে নিয়েছেন যে ওর ভিতরে একটা বিবেকবোধ কাজ করবে, ও আপনার কাছে আসবে, ব্যাপারটা এরকমই ছিল। তো আপনি কখন গিয়ে পরিষ্কার হলেন যে এই মেয়েটি অন্য একটা ছেলেকে লাভ করছে? কখন গিয়ে সেটা পরিষ্কার হলেন?
পরিষ্কার হলো আমি একদিনকে জানতে পারি, রাসেল আমাকে ইনফর্ম করে যে ওরা তো চলে যাবে এলাকা থেকে, তুই বাস্তবদার দেখিস ওরা আমি মাওনা চাই।
পাঁচ বছর কি ওর মা ফিরে এসছে লেবানন থেকে? তখন
ওর মা একবার এসে আবার চলে গেছিল, তখন ওদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। এই পাঁচ বছর কিন্তু অনেকটা সময়। এরপরে আমি তখন কিন্তু মমতা থাকি না, যখন ওরা মানা চলে আসে তখন আমি হাতিরপুকুরে এসেছিলাম। একদিনকে আমি খুব তড়ি ঘড়ি করে চলে যাই মাওনা পুর রাস্তায়, ওখানে ওখানে আরেকজনের সাথে আমার খুব ভালো একটা পরিচিত হয়ে যায়। আর ওরা থাকতো তখন ফ্ল্যাটে, ওই এলাকাটা কেমন যেন আমি অপরিচিত। ওখানে যাওয়ার পরে আমার শুধু একটা সংশয় থাকে যে আমি এখানে আসছি আর আমাকে অ্যাভয়েড করে এখানে আমি আর আসবো না, মনে মনে ভাবি। এক পর্যায়ে ঠিকই পাশের এক ভাবি আমাকে বললো যে তুমি যদি আসো লাভ নেই, আমি তো তোমার সম্পর্কে সব শুনছি, ও সব শেয়ার করছে। এরপরে ভাবি আমাকে বিষয়টা জানালো যে ওর সাথে একজনের অ্যাফেয়ার। তখন আমি আর কিছু বলিনি ভাই, তো ঠিক আছে। এরপরে যখন বললো যে তোমাকে সরাসরি আমি দেখাবো, যখন আমি দেখি তখন আমাকে সেই যে ওই কথাটা বললো যে ইউ আর ব্লেস, আর ইউ আর ব্লেস মানে এই বিষয়টা এখন আমি বুঝতে পারি যে ব্লেস মানে হিজ ব্লাস, আগে কিন্তু জানতাম না। এরপরে আমি তাকে বলি যে আজকের পর থেকে মেয়ের সব থেকে আমি ঘৃণা করবো আমার মা ছাড়া। আর দ্বিতীয়ত এখন থেকে শুরু হবে যে তুই আমাকে হিজরা করছিস না আমি দেখাবো, এরপর থেকে আমি শুরু করি।
ওকে, কিছুটা স্ক্যাটার্ড হলেও প্রিয় শ্রোতা, আমরা একটু হলেও কিছুটা নির্যাস পেয়েছি, নির্যাসটা আমি একটু সমাপ্ত করতে চাই আপনাদেরকে। ওর বলার জায়গা থেকে ব্যাপারটা একটু স্ক্যাটার্ড, বাট সবার বলা একরকম হয় না। সামহাও খুবই টিপিক্যাল একটা ফ্যামিলিতে বড় হয়েছে এবং খুবই নিরি একটা ফ্যামিলিতে বড় হয়েছে আমাদের আজকের অতিথি। একটা সময় গিয়ে অভিমান থেকে হোক বা যে কোনো জায়গা থেকেই হোক না কেন, ঢাকা শহরে চলে আসা, সেখানে নরসুন্দরের কাজ করা এবং সেই জায়গাটি থেকে একটা মেয়ের প্রতি তার কমিটমেন্ট গ্রো করা এবং মেয়েটিকে সে প্রচন্ড লাভ করতো বা ভালো লাগতো, সে মেয়েটাকে লম্বা সময় ধরে এফোর্ড করে সে মেয়েটাকে পড়াশোনা করিয়ে থাকে, একটা পর্যায়ে গিয়ে জানতে পারলো যে আসলে মেয়েটা তাকে চায় না, তাকে ভালোবাসে না, এবং মেয়েটার কাছ থেকে সে এক ধরনের কথা শুনেছে, সে আলটিমেটলি তাকে বলেছে যে শব্দটা আমরা একটু আগে শুনছিলাম, এবং তারপর থেকেই তার জীবনে এক ধরনের টার্ন শুরু হয়, সেটা আসলে খুব বেশি সুখকর টার্ন নয়। আমরা ঠিক এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা তিন মিনিট পরে ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সঙ্গে রয়েছে পল্লী জয় এবং তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
তিন মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে এই মুহূর্তে আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে আজকে কনফেস করার জন্য লাখো জনতার মঞ্চে উপস্থিত আছে পল্লী জয়। আমি তার কাছে চলে যাচ্ছি। পল্লী জয়ের নামটা কিভাবে হলো, যখন হয়েছে ঘটনার প্রেক্ষাপটে তখনই আপনি এটা আমাদেরকে বলবেন? পল্লী জয় নামটা নিশ্চয়ই আপনার পল্লী নামটা আপনার বাবা মা দেয়নি, প্রদত্ত না, কোনো না কোনো ভাবে এটা হয়েছে,
কোনো না কোনো ভাবে হয়েছে।
ঠিক আছে, যখন হয়েছে যেভাবে হয়েছে তখন আপনি ঘটনাক্রমে এটা বলবেন। যে জায়গাটা আপনি ছিলেন সেই মেয়েটি আপনাকে বললো যে এরকম একটা শব্দ উচ্চারণ করেছে হিজড়া, এবং এটার পরে আপনি চিন্তা ভাবনা করলেন খারাপ দিকে যাওয়ার জন্য। এখানে আমি সবাইকে একটু নোট করতে চাই, মাফ করবেন, ক্ষমা করবেন, ক্ষমা চেয়েই বলছি, হিজড়া একটি শব্দ যেটা আমাদের সমাজে গালি হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা আমাদের কমিউনিটির একটা অনেক অনেক বড় একটা অংশ যারা প্রকৃতিগত ভাবেই আমাদের মতো নন, একটু লিঙ্গগত জায়গা থেকে তারা একটু অন্যরকম, আমাদের চেয়ে আলাদা। কোন সোসাইটি, কোন কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশ সরকার তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে মর্যাদা দিয়েছে, তারপরও তাদের যে জীবনযাত্রা সেখানে আমরা দেখতে পাই, এবং আমাদের কমিউনিটি যে চিন্তাভাবনা, সামাজিক যে দৃষ্টিকোণ, সেই জায়গাটিতে খুব বেশি একটা পরিবর্তন আসেনি। যারা এই শব্দটি প্রাত্যহিক জীবনে গালি হিসেবে ব্যবহার করেন তাদের প্রতি শ্রদ্ধা এবং রেসপেক্ট রেখেই বলতে চাই, এটা আপনার বিকলাঙ্গ মানসিকতা, এবং এই ধরনের মানসিকতা যারা পোষণ করেন তারাই মূলত মানসিকভাবে ওই ধরনের হওয়ার সম্ভাবনা। আর উনি তো আসলে ন্যাচারালি এরকম, তাকে একটা বিশেষ গোষ্ঠীর জায়গা থেকে আইডেন্টিফাই করে সেটাকে স্ল্যাং হিসেবে আরেকটা মানুষের উপরে চাপিয়ে দেয়া, এটা সুস্থভাবেই বলা যেতে পারে এক ধরনের মানসিক বৈকল্য। সুতরাং এটাকে গালি হিসেবে যারা ব্যবহার করেন তারা একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন, প্লিজ ডোন্ট ডু দিস। আমরা রিকোয়েস্ট করতে চাই আপনাকে করবেন না। আপনি এই ধরনের কথা শোনার পরে আপনার ভিতরে একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করলো যে এবার আমি দেখাবো বা কিছু একটা বলছিলেন আপনি, গো সিরিয়ালি। তারপর
এরপরে আবার মনটা খুব খারাপ হয়ে যায় যে একটা মেয়ে আমাকে একটা হিজড়া বললো, আমি তো একটা ছেলে, কিন্তু তাকে তো সত্যিকার ভালোবাসছিলাম, এ নিয়ে আমি খুব টেনশনে থাকি। এক পর্যায়ে কি করি কোথায় যাবো, বিভিন্ন টেনশন যখন আমার মাথায় কাজ করে তখন আমি নুরু নামের একজনের সাথে শেয়ার করি, নুরু ভাই আমি তোমাকে ভালোবাসতাম, সে তোমাকে আমার ধোকা দিল, আমাকে হিজড়া বললো, আমার খুব কষ্ট লাগে। তখন বললো যে সবাই তো একরকম না, আমি তোমাকে একটা কন্ট্যাক্ট দিই। তখন আমি মোবাইল কিনে নেই, তখন আমাকে একটা কন্ট্যাক্ট দেওয়া হয়, সেই মেয়েটার নাম হলো জুলিয়া।
নুরুটা কে ছিল?
নুরুটা ছিল আমার পরিচিত একজন, টেইলার্সে কাজ করতো।
ও মানে টেইলার্সে কাজ করতো, সেখান থেকে আপনার সঙ্গে পরিচিত,
পরিচয়।
ওকে,
তারপরে আমি যখন ওই নাম্বারে প্রথমে কল করি, আমার তো মোবাইল নেই পার্সোনালি, তখন আমি হলো পরে আমি তার সাথে কথা বলি, বলতে বলতে এক পর্যায়ে আমি মোবাইল কিনে কেনার পর তার সাথে কয়েকদিন কথা বলার এক পর্যায়ে সে আমাকে ইনভাইট করে। ও আমার নাম কিন্তু জয় জানতো না।
কি নাম বলেছিলেন তার কাছে?
ও জানতো আমার নাম কাজল।
কাজল, ওকে। ইনভাইট করে, কোথায় ইনভাইট করে, কেন ইনভাইট করে?
সে আমাকে ইনভাইট করে, আমি যেন তাকে দেখছি না, দেখে সে আমার প্রতি কোনো ইন্টারেস্টিং না। পরবর্তীতে আমি কি করলাম, কোথায় থাকে স্যার? সে থাকে হলো গাজীপুরের কাশিমপুর কোনাবাজি, ওখানে। আমি এখান থেকে, আমি তো কখনো যাইনি, আরামবাড়ি গেলাম, আরামবাড়ি ঢাকা পরিবহনে উঠলাম, উঠে গাজীপুর ও রাস্তাতে নামলাম। নামার পর আমি জিজ্ঞেস করলাম, যদি আমি যেখানে এসেছি তখন আমি দাঁড়িয়ে রাখতাম, এবং হিমেশের ওই যে সেই খুব গান্ডা জনপ্রিয়তা ছিল ক্যাপ মাথা দিয়া, আশিক বানায়া,
আশিক বানায়া আপনি। ওকে,
তো এই ক্যাপ আমাকে একজন গিফট করে। পরে আমি যখন ওখানে যাই, যাওয়ার পরে আজমেরি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে, সেখানে আমাকে দাঁড়াতে বললো, আমি দাঁড়ালাম। তো প্রথম জীবনের ফার্স্ট এভাবে মোবাইলে কারোর সাথে দেখা করতে যাওয়া। পরবর্তী অপেক্ষা করছি 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 করছি, মোবাইলটা বন্ধ, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এরপরে একটা মেয়ে দেখলাম, দেখার পরে অনেক মেয়ের ভিতরে ওর একদম এত খারাপ লাগতো, আল্লাহ প্রতি মেয়েটা হয়তো আমি শেষ দেখা লাল্লা করতেছি। মিনিট দেড়েক পর একটা সেলুনে ঢুকে লোকটা দেখলাম, আমার যে কেমন লাগে
লোকটা, ঠিক আছে।
পরে একটা
ইন্ডাস্ট্রিয়াল মতো লাগছে আমাকে,
তখন দাঁড়িয়ে আছে ইন্ডাস্ট্রিতে ব্যাগ। পরবর্তীতে দেখি যে কোনো কিছু বুঝোটা আগে একটা মেয়ে বোরখা পরি অবস্থা, শুধু চোখ দূর দেখা যায়, হাতেও মোজা। পরে এসে বলো কাজল, আমি ইয়েস আমি কাজল। তখন কোনো কিছু না বলে আমার হাতটা ধরে রিক্সাতে নিয়ে তুললো। আমি বললাম ঠিকই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে আমি জুলিয়া। পরে গেলাম,
মানে প্রথম দেখাতে হাত টেনে
ধরে, হাত ধরে টেনে ধরে নিয়ে গেল ওদের বাসায়।
ওকে, বাসায়?
হ্যাঁ, ডাইরেক্ট বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওরা ভাই হচ্ছিল, দুইটা ভাই আর তিনটা বোন।
বাই দ্য ওয়ে, আমার একটু জানার আছে, যে নুরু আপনাকে নাম্বারটা দিল সেই নুরু কি এনাদের আত্মীয় হতো?
নুরুর এক ফ্রেন্ড, ওই বিয়েতে যাই, বিয়েতে যাওয়ার পরে এই জুলিয়ার মাধ্যমে মানে নাম্বারটা নুরুর ফ্রেন্ড পাই।
তারপরে নুরু ওর কাছ থেকে নাম্বারটা নিয়েছে, মানে নুরু আসলে কোনো কিছু না,
নুরু আসলে কোনো কিছুই না।
আপনাকে মেয়েটা জিজ্ঞেস করেনি যে নাম্বারটা কোথায় পেলে?
শুধু কি আমি দেই নাই, কারণ আমার কথাবার্তা এমন ছিল, আমি এটুকু বলতে পারি যে আমার সাথে কথা বললে আল্লাহ রহমত আর আমার ভাষা যে কোনো মেয়ে আমার প্রতি ইন্টারেস্টিং হবেই
না। এটা বলা ঠিক হবে না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে সম্পর্কে আপনার ধারণা নেই, সবাই হবে না, তবে আপনি যেটা বলতে পারেন যে আপনার একটা কনফিডেন্ট আছে,
আত্মবিশ্বাস।
হ্যাঁ, ওকে বলুন। তারপর
তারপরে আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে ওর মা তসলাত করা অবস্থায়, তবে অনুভব করলাম যে খুব বেশি এরা বড় লোক না, মাঝামাঝি।
পরে
আমাকে ফ্যামিলির তো আমাকে বললো যে
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল জুলিয়া।
জুলিয়া, রাইট।
ওদের গ্রামের বাড়ি হলো বিক্রমপুরে। তখন আমি ওখানে বসলো, বসে আমাকে ওর মা সেমাই খেতে দিল, রুটি খাওয়া দাওয়ার পর এখন বললো যে জুলিয়া তুই ওকে নিয়ে কাশিমপুর কারাগারের প্রতি ঘুরে আয়। তখন ওখান থেকে তার সাথে একটা ছবি উঠালাম কারাগারে গিয়ে, আরো মিষ্টি জাতীয় কিছু শুনো হাতে গিয়েছি, মিষ্টি জাতীয় কিছু কিনে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। রাতে আর থাকলাম না, সোজা চলে আসলাম বাসায়। সে কথা হতে থাকে হতে থাকে হতে থাকে এক পর্যায়ে।
আপনি কি মেয়েটাকে দেখলেন না কেউ বাসায় গিয়ে? একটু ফের তো মেয়েটাকে আপনি দেখেছেন, আপনার পছন্দ হয়েছে?
মেয়েটাকে দেখে শুধু আমার একটা ভালো লাগলো, তার চুলগুলো,
চুলগুলো ভালো লেগেছে। কারণ আপনি একটু আগে যেটা বলছিলেন যে আরেকটা মেয়েকে দেখে আপনার মনে হচ্ছিল মেয়েটা যেন না হয়,
এমনটা না হয়,
তো যে কারণে আমি কোশ্চেনটা করেছি। তারপর
তারপরে চলে আসলাম, ওর মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলাম। এই যে একটা কনফিডেন্স বলবো, আমাকে খুব ভালোবাসলো যে ওর ছেলের মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে না, আর আমি তো অপর ছেলে। আচ্ছা, সালাম দিলাম, দেওয়ার পরে সুন্দরভাবে বিদায় নিয়ে চলে আসলাম। আসার পরে আমি ভাবতে থাকি যে কি করবো, এমন অবস্থায় বিষয়টা শেয়ার করি সাগরের সাথে। সাগর হলো টাইস কন্ডাক্টর, তার বাড়ি হলো কুষ্টিয়া মিরপুর। তো আমাকে বললো যে আমি তো এলাকায় থাকি না, আমি থাকি মহাকালী। তো বললাম ভাই আমি তো খুব বিপদে আছি, ও তো আমাকে বিভিন্ন সময় ইনভাইট করে, তো আমি কিন্তু ফিজিক্যালি কোনো কথা তাকে বলিনি এখন পর্যন্ত, কারণ আমার তো ওই যে মনে একটা জিদ বা আমি একটা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসি।
ও ফাইন, মানে এই মেয়েটাকে আপনি কোনো না কোনো ভাবে নষ্ট করবেন, এটা হচ্ছে আপনার টার্গেট। ওকে ফাইন।
তো পরবর্তীতে সাগরকে যখন বললাম, সাগর বললো যে আমার বাসা মহাকালী। তখন আমি
সাগর কি ছিল আপনার?
সাগর ছিল আমার ফ্রেন্ড। পরবর্তীতে সাগর আমাকে বলে যে তুই এক কাজ কর, তোকে ইনভাইট কর, কবে করবি কর। তো আমি বললাম যে তোমার ইচ্ছা, বলছে তোর ভাবির বাসায় থাকবে না, তখন তুই ইনভাইট করিস, আসিস আমার বাসায়। পরে আমি বললাম যে দেখো ভাই আমি কিন্তু বেশি খরচা করতে পারবো না, বল তোর কিছু করা লাগবে না। পরে জুলিয়াকে আমি ফোন করলাম, সুজা চলে আসলো, এসে মহাকালী আমার আগে সে পোষায় গেছে। হ্যাঁ, পৌঁছে যাওয়ার পর তখন সাগরের বাসায় নিয়ে গেলাম। সাগরের বাসায় গিয়ে তো আমি এলাহি কাণ্ড, গিয়ে দেখি সাগর গরুগোস্ত রান্না করছে, মুরগি, ইলিশ মাছ, এরপরে বিভিন্ন কিছু আয়োজন করছে। পরে খাওয়া দাওয়া করলাম, সাগর আমাকে বললো যে কাজ কর, তোর গল্প করে আমি আসছি। কিন্তু তখন আমি বুঝতে পারিনি, তো জাস্ট ওই মুহূর্তে সাগর থাকে ঘরের দরজার সামনে, সাগরের বউ কিন্তু নেই, সাগর একাই আছে, আর যে মহিলাদের রান্না করেছে নানি, সেই নানিকে আমি চক চক একটা 500 টাকা নোট দিয়ে যে তুমি চাও খা। মানে ওরা রান্না করছে, তো সেখানে তো সাগর কোনো টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তখন আমি তার সাথে করি, কিন্তু ও আমাকে শুধু এটুকু বলছে যে তুমি কিন্তু আমার এই ধরনের কাজ করার কথা ছিল না। এরপরে খুব অনেকটা কাঁদল, কাঁদার পরে বললো যে আমি জীবনে যা কল্পনা করিনি তোমার উপরে বিশ্বাস করে এসে তুমি আমার এতগুলো ক্ষতি করে ফেললে, তুমি আমাকে ওয়াদা করেছো। তা বললাম আমি তো
আপনার ফ্যামিলি সম্পর্কে মেয়েটা জানতো?
কিছুই জানতো, আমি কিছুই বলিনি, জাস্ট আমাকে চেনে।
মানুষের বোকামো আসলে এরকমই হয়, এবং এই বোকামোগুলো না করাটাই বেটার। আপনারা আমার কোশ্চেন এবং ওর অ্যান্সারগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা যারা মন দিয়ে চলি তাদেরকে একটা কথা বলতে পারি, আমরা মনের শক্তি অসম্ভব অসম্ভব বেশি, কিন্তু সেটা যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে সেই মন কিন্তু আপনাকেই শেষ করে দেবে। হ্যাঁ, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, বারবারই বলি পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার কাছে শক্তি কোনো কিছুই না যদি সেই শক্তির প্রতি আপনার নিয়ন্ত্রণ না থাকে। মনের অদ্ভুত রকমের একটা শক্তি আছে, সেটার প্রতি যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই মন আপনাকেই মেরে ফেলবে। বাই দ্য ওয়ে, মেয়েটা বলছিল যে কাজটা ঠিক করেনি, আপনি এমনি তাকে
শেষ করেছিলেন, একটা কাটল। তখন আমাকে বলছিল যে তুমি আমাকে ওয়াদা করবে, তুমি আমাকে ধোকা দেবে না। তখন আমার মনের ভিতরে কোনো কনফিউশন নেই যে আমি ওকে ছেড়ে দেবো। তো এইভাবে চলতে থাকে, আমি দ্বিতীয়বার ওদের মাসে আবার যাই। তারপরে ওখানে রাতে আমি থাকি, আমার সবচেয়ে কষ্ট লাগলো কি, সকালবেলা যখন ওর মা সুন্দরভাবে রুটি বানিয়েছে, কিন্তু ওর মা কিন্তু জানে না, কিন্তু শুধু গুমড়ে গুমড়ে কাটে, এটা আমি কিন্তু সপ্তাহখানেক পরে যাই। আবার এরপরে আমি বললাম জুলিয়ার আম্মুকে সুন্দরভাবে, বলি জানতি আমি চলে যাচ্ছি, আর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করে দেবেন। এরপরে আর কোনো যোগাযোগ আমার হলো না, ব্যাকআপ।
আপনি যখন এই কথাটা বলবেন কাউকে যে যদি কোনো ভুল করে থাকে মাফ করে দেবেন, তখন তো তার মনে সন্দেহ তৈরি হবে যে আপনি ধরনের কথা কেন বলছেন।
আমি বললাম আপনার এখানে ছিলাম রাতে, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কথা আমার মাফ করে দেবেন,
আতিথিয়তার একটা সৌজন্যতা। হ্যাঁ,
তো পরবর্তীতে ওখান থেকে আসার পর ওখান থেকে জুলিয়ার ব্যাকআপ হয়ে গেলাম, এভাবে আমি চলছি। এরপরে কিছুদিন পর আমি এফডিসিতে যাওয়ার খুব স্বপ্ন দেখি,
এফডিসিতে যাওয়ার স্বপ্ন,
অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্রে যাওয়ার খুব স্বপ্ন দেখি।
কেন দেখেন?
স্বপ্ন দেখি এই জন্য, কারণ আমার একটা ইচ্ছা যে আমি কাজ করবো চলচ্চিত্রে, আমি যদি মরেও চাই তবু আমাকে দেখে সিন দিদি অমুক ছিল। তখন আমি চলচ্চিত্রে যাওয়ার পরে পরিচয় হয় সাগর নামে একজনের সাথে, যিনি একজন মোহাম্মদপুর অনুলিপের দোকান আছে, বাসা হলো আদিমপুরে। তো ওনার মাধ্যমে যাই এবং একটা মেয়েকে মেয়ের মাধ্যমে আমাকে পাঠাই ইস্কাটুনে চলচ্চিত্র, কিন্তু আমাকে দেখা করাই না, আমাকে নিচে রেখে মেয়েটা কাছে যায়। তো পরবর্তীতে ওই মেয়েটা আমাকে বলছিল আমি কি করি না করি, তুমি কোনো মন্তব্য করো না, তুমি শুধু দেখে যাও। আমি আর কিছু বলি না, যেহেতু আমাকে এ পর্যন্ত দেখা করতে বলেছে।
আই এম ইনকনফিউজ। প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে বলছেন চলচ্চিত্র মানুষের কাছে যাওয়া বা এইভাবে এই লেভেলে চলে যাওয়া, এটা খুবই বিশ্বাসযোগ্য নয় এবং এটাকে আরো ক্লারিফাই করা দরকার। আপনি চলচ্চিত্রের কোন মানুষের সাথে গিয়ে প্রথম পরিচয় হয়েছে আপনার?
আমি চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্রে আমার পরিচিত হয়েছে, সেটা চলচ্চিত্রের ওই যে কারণ বাজারের ড্রেসম্যান,
কেন কিভাবে আপনাকে জায়গা দিতে চাই কি বললেন গিয়ে?
উনি আমাকে বললো তুমি চলচ্চিত্রের কাজ করতে চাও, তোমাকে আগে কাঠ বানাতে হবে। আমি কাঠ বানানোর জন্য তাকে কিছু টাকাও দিই, কিন্তু কাঠ তো দেয়নি, উল্টা আরো এরকম চিটারি। এরা কিন্তু ড্রেস ম্যান, এই যে ড্রেস পোশাক, কিন্তু এরা কিন্তু আসলে কিছু পরায় আর কি। কিন্তু যেটার নাম ছিল অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন লেখার পরে আমি চলে আসি এফডিসির গেটে, কার কাছে তখন ওই কিন্তু আমাকে কন্ট্যাক্ট দেয়, নাম্বারটা দেয়, এবং আমার সাথে আলাপ করি। তখন দেখি যে ওর শুটিং করতেছে চলচ্চিত্রের ডিরেক্টর। ওনার কাছে আসলাম, এসে দেখলাম যে লোকটা বেশ হ্যান্ডসাম, খুব মিশুক, মানে একজনের সাথে আত্মীয় প্রাণ আর কি। তো আসার পরে ওই শিল্পী সমিতির সামনে শুটিং করতেছে। পরবর্তীতে আমি এসে যখন তাকে বইটা দেখা খাতাটা দেখালাম অভিশপ্ত জীবন, তখন দেখে এই গল্পটা লিখছিলাম আমি পাকিস্তানের একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা ধর্ষিত হয়েছিল। তারপরে উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি পরে আসো। এরপরে তার সাথে আমার আর যোগাযোগ হয় না, ওই মুহূর্তে হয় না। কয়েকদিন পরে একজনের সাথে হঠাৎ আমার পরিচয় হলো, সে আমার কাস্টমার ছিল। তখন বললো যে ভাই আপনি তো শুনলাম যে চলচ্চিত্রে আসা যাওয়া করেন, তখন এটা নিয়ে আমি খুব মাইগিন করি আর কি, যে আমি চলচ্চিত্রে যাচ্ছি অভিনয় করতে যাবো তোমাকে ইত্যাদি। আসলে এখনো কিন্তু কিছুই হয়নি। পরে বললো যে যদি চলচ্চিত্রে যাচ্ছেন তখন এক কাজ করেন, আপনি আমার শালী একটা আছে ওর হিরোইন বানান। আমি আমি কিভাবে বানাবো? পরবর্তীতে মনে ভিতরে একটা খারাপ বুদ্ধি আসলো। পরে আমি ফোন দিলাম আমি কোথায়, তখন আমাকে বললো যে তুমি 55E নয়া পল্টন চলে আসো। তখন গেলাম, আর মেয়েটার নাম রিভা, যে নায়িকা হবে। আমি তো লম্বাতে 5'2" আর ও হচ্ছে 5'4" লম্বা, লম্বা করা খুব সুন্দর। পরবর্তীতে সাথে যা তার কথা হয়, আমি কিন্তু তখন নায়িকা হওয়ার সম্পর্কে কিছুই জানি না। তখন ও করলো কি, বিভিন্ন ভাবে তাকে বোঝালো যে একজন অভিনেতা, একজন অভিনেত্রী, দুইটা পার্ট, যেটা অভিনয় যেগুলো হতে পারে, কিন্তু অভিনেত্রী হতে হলে, নায়িকা হতে হলে এখানে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। বলে কিরকম? বলে প্রডিউসার, আমি যে প্রযোজক, সে প্রযোজকের যে ইনভেস্ট লোক মেয়েটা, তোমার পিছনে সে খরচা করতেছে, সে টাকাটা কিন্তু সে উঠাবে ঠিক আছে, কিন্তু তোমাকে তার খুশি করতে হবে। আমার সাথে সে আলাপ করতেছে, আমি শুনতেছি।
এই কথাগুলো কে বলছে?
কথাগুলো বলতেছে ডিরেক্টর।
তাকে বলছে
যে হিরোইন হবু হিরোইন, অর্থাৎ নায়িকাকে বলছে।
নায়িকাকে বলছে, সেটা তো আপনার সামনে বলার কথা না।
আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমরা, মানে খুব প্রিয় সাথে আমি, ঠিক আছে,
তো আপনার সামনে সেটা বলছে।
হ্যাঁ, সামনে বলতেছে।
ওকে,
আগে ওকে বলিছে, বলার পরে আমার মানে আগে এখন তো বলছে, বলার পরে মানে ও রাজি না। পরে আবার আমাকে ডাকলো, দেখে তখন আমাকে মুখোমুখি বলতেছে। তখন বললাম যে হ্যাঁ একটা কি করা লাগে। এরপরে তখন আমি বললাম কি, এই রিভার সাথে জাস্ট আমার কয়েকদিন কথা হয়েছে, তখন এখান থেকে পাঠিয়ে রিভারে পাঠালাম আমি কার কাছে, একটা আবার ছিল, সে আবারটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, যে আবারটার বাসা হলো মিরাবনগরে, রায়েরবাগ মিরাবনগর। সে আবার চলচ্চিত্রে আমিন খানের ভাবি চরিত্রে অভিনয় করছে। সে আবার কাছে পাঠানোর পরে রিভার ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে যায়, যখন আবার অনেক কিছু দেখে আর আমি তো হতে পারবো। পরবর্তীতে আমাকে ফোন দেয় যে ও আমার নাম সত্যি জয় জানতো, পল্লী জয় জানতো। পরবর্তীতে রিভারকে আমি বললাম যে চলো তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসি। বলে কোথায়? এখানে কিন্তু আমার উদ্দেশ্য অসৎ, ও কিন্তু বসতেও পারেনি।
আপনি যেই পরিচালকের কথা বললেন তার বাসায় যাচ্ছেন আপনি, আপনাকে কেন মেয়েটি বিলিভ করবে যে আপনি অমুক পরিচালকের বাসায় তাকে নিয়ে যেতে পারবেন?
নিয়ে যেতে পারবে এই জন্য, কারণ ও দেখেছে যে ওর দুলাভাই তখন বলছে, ওর দুলাভাই যখন বলেছে যে তুই ওর সাথে যাইতে পারো, গেলে তুই সাকসেসফুল হবি। ওর দুলাভাই নাম হচ্ছে আমিনুল।
ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। আমিনুলের সঙ্গে আপনার পরিচয় ছিল এবং আমিনুল আলটিমেটলি বলেছে যে আপনার সঙ্গে গেলে কোনো না কোনো ভাবে সে পরিচালকের বাসায় যেতে পারবে। এর আগে আপনি আরো এক জায়গায় পাঠিয়েছিলেন এবং সেটা সেখানে আপনি পাঠিয়েছিলেন কিভাবে?
সেখানে পাঠিয়েছিলেন তাকে ফোন করে, যে তুমি এই নাম্বার, আমি আগে আপার কাছে বললাম আপা।
আপার সঙ্গে আপনার পরিচয় কিভাবে?
আমিনুলের মাধ্যমে।
আপনি ঘটনা যেটা ঘটেছে সেটাকে ক্লিয়ারলি বলেন, ইউ আর নট দ্যাট কাইন্ড অফ পার্সন যে আলটিমেটলি কোন একজন নায়িকাকে ধরে নিয়ে যাবে, যার নায়িকা হওয়ার কোয়ালিটি আছে তাকে ধরে নিয়ে পরিচালকের বাসায় যাবে, পরিচালকটা মুখায় থাকে নায়িকার জন্য। সো আপনাকে সে কেন বিলিভ করতে যাবে? প্রথম কথা হচ্ছে এটা, সেই জায়গাটা আপনি ক্লিয়ার করছেন না। আমরা এই জায়গাটা একটা এসএমএস পোলের আহ্বান করতে চাই প্রিয় শ্রোতা, না আমরা বরং আরেকটা সুযোগ ওকে দিতে চাই। আমরা জানি যে যদি এরকম এসএমএস পোল করে দিই হয়তো ইমোশনালি আপনারা সবাই না বলে দিবেন, কিন্তু আমার মনে হয় রিকোয়ারির জায়গা থেকে আমরা আরেকটু ওকে সামনের দিকে নিতে চাই। আমরা আরেকটি বিরতি নেব, ছোট্ট একটা বিরতি, ঠিক 12:06 আমরা ফিরব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে আমার সঙ্গে আছে এখানে জয়, সে পল্লী জয় কেন হলো কি অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না, অনেক কিছু কনফিউজ, আমরা অনেক কিছু কনফিউজ, এমনও হতে পারে আমরা 12:06 পরে এসে স্টোরি যদি ক্ল্যাম্পসি দেখি তাহলে আমরা ড্রপ করে দেবো। আপনারা সবাই শুনতে থাকুন, আমরা ফিরে আসছি ঠিক 12:06 আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো,
মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক থাকলে হবে সুরিয়র এনার্জি আপনার সাথে।
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো, আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো,
কোটি মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
www.facebook.com/abcradiofm89.2 ওখানে গিয়ে লাইক দিলে আপনারা এবিসি রেডিও ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন, একই সাথে জেবিএসবি সম্পর্কে আপডেট পাবেন। এবং আরেকটি কথা বলতে চাই, যারা জেবিএসবিতে এসে কনফেস করতে চান, নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে চান, তারা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892 এই নাম্বারে। ওকে, ফিরছি আপনার কাছে। আমি অনেক বেশি কনফিউজ, জায়গাটাকে পরিষ্কার করার জন্য বলছি।
যখন তাকে প্রস্তাবটা দেয় যে
কুপ্রস্তাব,
কুপ্রস্তাব, তখন সেই প্রস্তাবে ও রাজি না,
নাকশ হয়ে যায়,
নাকশ। এবং তখন তার ওই নায়িকা হওয়ার প্রতি একটা আর হবে না,
মানে
ও সাবজেক্ট ক্লোজ। শারীরিক ঘটনা অঘটন ঘটাতে হবে বা নিজেকে বিকিয়ে দিয়ে নায়িকা হতে হবে, সেটা আমি করবো না।
তার আগে আপনি আমাকে বলেন তো, যেই প্রস্তাবটা আপনি তাকে দিয়েছেন অমুক পরিচালকের বাসায় আপনি নিয়ে যাবেন, সেই পরিচালকের সাথে কি আপনার কোন যোগাযোগ ছিল বা আপনি তার বাসায় কি যাওয়া আসা করতেন?
আসলে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একটা ফাঁদ,
ফাঁদ আপনি তৈরি করেছেন। ওকে ফাইন, নাও আই এম কোয়াইট ক্লিয়ার। ওকে ফাইন, তারপর
আমি যখন তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলি যে প্রস্তাব দিতে খারাপ, কিন্তু কিন্তু ভালো আছে, সবাই কিন্তু একরকম না, যেমন হাতের পাঁচটা আঙুল সমান না, মানুষের সবাই একরকম না, ও তোমাকে নায়িকা বানাবে, তুমি আমার সাথে আসো। তখন উনি আমার কথা বিশ্বাস করে, রিভার বিশ্বাস করে, এক পর্যায়ে সে আমার সাথে আসে। কোথায়? তুমি ফার্মগেটে আসো। বা ফার্মগেট কোন জায়গায়? তখন আমি তাকে নিয়ে যাই একটা হোটেলে, কিন্তু ওটা হোটেল হলো, ওখানে লেখা আছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক, কিন্তু ওটা কিন্তু হোটেল না। ওকে বলছিলাম যে হোটেলে ডারা ওর বাসা, কার বাসা?
আমি
একদিন ছবি দেখতে আসি হলে, এসে দেখে লেখা আছে যে আবাসিক হোটেল, তারপর তার সাথে আমি শেয়ার করি বিষয়টা সরাসরি। তখন ওই ম্যানেজার ছিল মাসুদ, তখন মাসুদ বললাম যে মাসুদ ভাই আমি যদি এখানে আসি কাউকে নিয়ে আসিতে আমাকে কতটুকু সেভ করতে পারবেন? বলে আপনার জন্য এটুকু সেভ হবে, নাম ঠিকানা কিছু বলতে হবে না। তো আমি বললাম এই বিল্ডিং এত সমস্যা বলছেন, আমাদের পাশে একটা বিল্ডিং রয়েছে যেটা গলির ভিতরে, তো ওখানে গেলে লেখা আছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক, সে ওখানে আমি যাই। যাওয়ার পরে যে কেউ বিশ্বাস করবে যে এটা কারো বাসা বাড়ি, ওখানে যেহেতু কোনো সাইনবোর্ডই নাই। ছবি দেখতে আসলাম, ছবি দেখতে এসে তাকে আমি সরাসরি আগে জিজ্ঞেস করি যে ভাই আপনার দেখেন যদি ক্লায়েন্ট আসে আপনি কেমন কি সুযোগ দেন, কেউ যদি রাতে থাকতে চায় দিনে থাকতে চায়। আর ওখানে কিন্তু শুধুমাত্র সিট ভাড়া দেয়, ওখানে কোনো মেয়ে পাওয়া যায় না। এরপরে আমি তাকে ব্যঞ্জন খাওয়াই, ব্যঞ্জন খাওয়ার পর খুব ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক হয়ে যায় এবং মোবাইলটা আরো ক্লিয়ার হয়ে যায়। এবং তখন আমি সেই রিভারকে নিয়ে চলে আসি এখানে। আসার পর এখন রিভা বলতে সেটা পরিচালকের ভাষা, আমি কে হ্যাঁ তো অত কনফিডেন্স না, সেটা কি করে সম্ভব হয়। তখন পরবর্তীতে রাশেদ ছিল ওখানকার রুম টুম পরিষেবা ক্লিনিয়ার আর কি, ওখানে বলে রাশেদ তুই কিছু নিয়ে আয় খাবার। তখন রাশেদ খাবার টাবার নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি তাকে জবরদস্তি করি, কিন্তু সে কিছুতেই রাজি না, কারণ তার সাথে তো সে ধরনের কোনো কিছুই না। তারপরেও সে খুব কাছে যে আপনার আসলে পুরুষ যাত্রা কি এরকম, ওই যে সেই একই সে। পরবর্তীতে আমি তার কাছ থেকে ওখানে আমার কাজে শাসন করি, কিন্তু ও খুব কাজে এবং তাকে রিক্সা উঠাই দিই, সে চলে যায়। তার বাসা ছিল কামরাঙ্গীরচরে, ওখানে কামরাঙ্গীরচর চলে যায়। এরপরে তার সাথে আমার আর যোগাযোগ হয় না, কারণ ও আমার প্রতি একটা ঘৃণা, পরিবার ওখান থেকে ব্যাকআপ টোটালি বাদ। তখন আমার একটা নেশা হয়ে গেল। এর কিছুদিন যেতে না যেতেই আমি দোকানে বসে আছি পেপার পড়ে, ঠিক তখনই সুগন আসে, সুগন্ধ বাড়ি নরসিংদে। সুগন এসে আমাকে বলে চল গোদারি ঘুরে আসি। এম কোথায় যাবে? তখন বললো যে মগবাজার যাবো। মগবাজার কেন যাবে? তখন মগবাজার বলে কাজ আছে আমার। তখন মগবাজার আসলাম, আসার পরে আমি তো জানিনি যে ও কোনো মেয়ের সাথে দেখা করতে আসছে। তখন কি ভাই ভাই এমন একটা মেয়ের সাথে দেখা করালো, আমার সাথে পরিচয় করালো, যেটা দেখতে আমার ভালো লাগে না একেবারেই, মেয়েটা সেরা ভিতরে মোটেই ভালো না। পরবর্তীতে তখন আমি বসে আছি আড়ালে, মানে ওর থেকে একটু আড়ালে বসে বসে ওখানে পেপার করতেছি, ঠিক তখন দেখলাম যে খুব সুন্দর একটা মেয়ে আসলো ওই সুগনের সাথেই। আর সুগনের সাথে দেখা করে অন্য হলো ফুল মতে, আর মানে যে আসলো পরে তার নাম হলো শরীফা, বাড়ি টাঙ্গাইল। তখন আমি চিন্তা করলাম এবার কথা বলা যায়। তখন ওখানে বড় বড় পেয়ারা ছিল, কাজি পেয়ারা। তখন পেয়ারা কিনলাম, কিনে চারজন আমরা খেলাম। খাওয়ার পরে ওই ফুলমতি আবার পিজি হাসপাতালে চাকরি করতো, কি চাকরি করতো সেটা আমি জিজ্ঞেস করিনি। আর
এই মেয়েগুলোকে কেন আপনার সামনে নিয়ে আসবে?
আমার সাথে পরিচয় করা আছে কোনো বিষয় যে আমার বন্ধু, এ পর্যন্ত সুগন্ধের বন্ধু আমার কেউ না। আমি সুগন্ধটা ছিল আমার পরিচিত। এরপরে ওই ফুলমতি আবার সাথে আমার কথা হয়, আমি তাকে বলেছি আমার কোনো বড় বোন না, আপনি আমার বোন হয়ে যান। তো আমার বললো ঠিক আছে। তখন আমি তার সাথে কন্টিনিউ কথা বলি ফুলমতি আবার সাথে। এক পর্যায়ে ফুলমতি আবার বললো যে কাজ কর, জোহর মার্কেটের সামনে আই, বাংলা মোটর জোহর মার্কেটের সামনে আসলাম। আসার পরে ওই শরীফার সাথে আমার পরিচয় করে দিল যে আমার ভাই
শরীফার সঙ্গে তো আপনার আগেই দেখা হয়েছে, আরেকটা মেয়ে শরীফা ছিল, তারপর আবার নতুন করে আপনার পরিচয় কেন করিয়ে দেবে?
ওর সাথে আমি কথা মানে কথা হয়নি, দেখা হয়েছে এই পর্যন্ত কিন্তু কোনো কথা হয়নি। আমি তাকে যে পিয়ার হাত দিই সে পিয়ারও শেখাইনি।
আচ্ছা ঠিক আছে। তারপর
যখন আজ জোহর মার্কেটের সামনে আসলাম, তখন ওই মুসলিম সুইট মিষ্টির দোকান আছে ওখানে একটা, সেই মুসলিম সুইটের থেকে মিষ্টি কিনলাম, কিনে আমরা খেলাম তিনজন একসাথে। খাওয়া দাওয়ার পর তখন মনে করেন যে আমি তার সাথে প্রায় কথা বলি মোবাইলে, কথা বলতে 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 এক পর্যায়ে একজনকে ও আমাকে বলতেছে আপনার সাথে দেখা করবেন? আমি কোথায়? তখন আমাকে বলে যে খুব ইচ্ছা আমার চলচ্চিত্র দেখার। আমি বললাম আমি তো চলচ্চিত্রে কাজ করি,
চলচ্চিত্র দেখার
হ্যাঁ খুব শখ আমার, নায়ক নায়িকা দেখার খুব শখ। শরীফ আমাকে ইনভাইট করে যে আপনি আমাকে হেল্প করতে পারেন? আমি বললাম হ্যাঁ পারি, চলো দেখা করে আসি। তখন শরীফের সাথে করে আমি চলে আসলাম, তখন বাজে সাড়ে দশটা, সকাল সাড়ে দশটার সময়। তখন ওই যে চারুলতা আছে সেই চারুতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে আমি দিলাম, কিন্তু দারোয়ান যেটা আমার পরিচিত সিকিউরিটি সেটা আমাকে ঢুকতে দিল না, কারণ আমার কাছে কোনো কার্ড নাই। এরপরে ও বলতে তাহলে কি করা যায় কি করা যায়। ঠিক ওই মুহূর্তে দেখছেন তুমি, আমি বললাম যে ভাই এই কাহিনী তাহলে যে এখানে কেন আসতো? বললাম যে ওর তো খুব নায়িকা দেখা শখ, শনিবারের দিন। তখন বললো যে ঠিক আছে, পরে করে নিয়ে এদিক ভিতরে ঘুরি। ঘোরাফেরার এক পর্যায়ে ওর একটা আমার প্রতি কনফিডেন্স বেড়ে যায়, যে জায়গা নিয়ে আসতে অনেক কিছু দেখলাম। তো এরপরে ওখান থেকে মনে করেন যে চলে আসার পরে আমি বললাম যে বাসায় যাবা? তো বলছে যে না, যদি কোথাও চলেন ঘুরে আসি। তো আমি বললাম যে পার্কে যাবা? তো বলে পার্কে যাবো না, ওখানে পার্কে গেলে ভিখারি আছে। পরবর্তীতে উনি আমার সাথে বলে যে আপনি যেখানে নেবেন, পরে আমি করি কি হোটেল নিয়ে যাই। তখন আমি হোটেল যাওয়ার পর আমি তোর সাথে এ ধরনের কিছু করবো কল্পনাও করতে পারিনি,
ও কল্পনা করতে পারেনি।
হ্যাঁ কিন্তু আমার প্ল্যান ছিল।
পরে ওখানে স্বাভাবিক ভাবে আপনি যে কোনো একটা হোটেলে দেখো একটা মেয়েকে নিতে গেলে তো আপনার সমস্যা হওয়ার কথা, আপনাকে প্রশ্ন করবে আপনার স্বামী স্ত্রী কিনা, আপনারা কোথা থেকে।
ইয়েস ইয়েস, ওখানে নিয়ে যাওয়ার পরে এখন আমি জিজ্ঞেস করে কার কাছে যাবেন? তখন আমি বললাম যে বিলালের কাছে যাবো, বিলাল আমার ম্যানেজার। তখন আমি বিলাল ভাইয়ের চুক্তি মারলাম।
বিলাল ভাই আপনার পরিচয় ছিল?
হ্যাঁ পুলিশের পূর্ব থেকে ছিল।
কিভাবে পরিচয় ছিল?
এখানে আমি আসতাম, আসতাম কি জন্য? ওই কিছু গেস্ট আসতো না, যেখানে থাকাও যায়, হ্যাঁ, আমার গ্রাম থেকে অনেক বন্ধু বান্ধব আসতো, পরিচিত লোকজন থাকতো, এ ধরনের।
ও, সেই হিসেবে আপনি এখানে আসতেন?
আসতাম, কিন্তু আমি কখনো ওই কি বলবো, যারা দেহব্যবসা করে ওদের কাছে আমি কখনো যাইনি। পরবর্তীতে বিলালগঞ্জ ছুটি মিললাম, বিলাল আমাকে একটা রুম দিল, 306 নাম্বার রুম। তো গিয়ে বসলাম, কিছু খাবার টাবার নিয়ে আসলো, বাজে হচ্ছে প্রায় 12:30 মতো। তো এখন ও বলছে খাবো না, ও ওখানে বসবেও না। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে 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 দেখ পর্যায়ে ওর পারিবারিক ব্যাপারে জানলাম, যে ওরা দুই বোন, বাবা নাই, মা আছে, মা অসুস্থ, বিভিন্ন কথা ওদের এক পর্যায়ে। তখন আমি তাকে যখন বলি যে তুমি একটা টিপস করতে পারি, তো বলছে যে না। আমি বললাম যে তুমি আমার যদি ভালো না আসতে তাহলে আমার কাছে আসলা, আর যদি এখানে আমি আসতে বলে যে আমি না, আমার দ্বারা সম্ভব না। পরে আমি তাকে বলি যে দেখো তুমি যে জায়গায় আসছো না এখান থেকে তুমি ফেরার কোনো পথ নাই। বলে কেন? তা বললাম এটা একটা হোটেল। ও বলে যে আমার বান্ধবের মুখ থেকে শুনেছি যে হোটেলে গেলে নাম ঠিকানা জিজ্ঞেস করো, তোমার তো কিছুই বললো না। আমি বললাম আমার পরিচিত। আর পরে আমি বললাম যে বিলাল ভাই ঠিক আছেন, বলে কি আমি আপনার খাবার নিয়ে আসেন, এটা বিক্রি করে দেবো। কথা বলছেন কতটুকু ভয় তাকে দেখাচ্ছি যে আমি কিন্তু একে বিক্রি করে দিয়ে যাবো, আর বিক্রি করে দিয়ে গেলে এ কখনো বেরোতে পারবে না। তো বলছে আপনি আমাকে বিক্রি করে দেবেন মানে? আমি হ্যাঁ, এই যে যারা দেখতেছে এরা এখানে সব বিক্রি হয়েছে। তখন ও আমার হাতটা ধরে কাঁদতেছে যে আপনি যা খুশি করতে পারেন তবে আমরা আমাকে বিক্রি করেন না। তারপরে আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করি। ফিজিক্যাল রিলেশন করার পর আগে যে ওর বেহসাটা ছিল কানে বলছে সেটা খুলে ফেললো। খুলে ফেলার পর আমি বের হয়েছি, বেরোনোর পর বাজার আসলাম, ওই কারণ বাজার মা বাবা থেকে একটা ইলিশ মাছ কিনলাম
ওকে সাথে নিয়ে।
ওকে সাথে নিয়ে ইলিশ মাছ কেনার পর আরো মিষ্টি কিনলাম, আরো বিস্কিট কিনলাম, অনেক কিছু কেনার পর ওর বাসায় আমি দেখে আসলাম ওকে সুন্দর ভাবে, ও খুব খুশি। এরপর ওদের সাথে ওর সাথে আমার কন্টিনিউ ফিজিক্যাল রিলেশন হয়। এক পর্যায়ে একদিন খুব তাড়াহুড়ো করে বলছে যে বাণিজ্য মেলা যাবো, তুমি আমাকে নিবে? আমি অবশ্যই শিওর। বাণিজ্য মেলা আসতে বেরোইছি আমি, এখন আমার এক ফ্রেন্ড না বলো আলম, বাড়ি মাগুরা, আলম বলছে আমি যাবো তোমার সাথে, আমি নাম তোমাকে নেবো না। আলম আবার খুব সুন্দর হ্যান্ডসাম, আলমের অনেক টাকা পয়সা। তো আলম আমার সাথে বেরিয়ে আসে, তখন ওই যে বাংলা মোটর যে মসজিদটা, সে মসজিদের ওখানে ও দাঁড়িয়ে আছে একটা লাল থ্রি পিস পরে, খুব সুন্দর লাগছে আর লম্বাও সে দেখার মতো। এরপর তাকে আমি ওখান থেকে সিএনজি করে বাণিজ্য মেলায় যাই। এরপরে ভিতরে যাওয়ার পর যখন ওকে কিছু আমার দেওয়া উচিত, আমি সে কিনিবা, তখন ওই যে থাইল্যান্ডের মাথার যে প্রজাপতির মতো জিনিস আছে, এক একটা দাম চাই 1200 করে। আমার মাথা ফোন নষ্ট দেবো, ওটা দাম কত দেখে দেবো? পরবর্তীতে আমি খুব রিকোয়েস্ট করে দেবো, আমার কাছে এতটা অ্যামাউন্ট নাই, এখন যদি আপনি কিছু টাকা আনলে আমাকে হেল্প করেন। তখন বললো তো আপনি বাড়ি কোথায়? তখন আমার বাড়ি কুষ্টিয়া। বলে ভাই আমার বাড়ি কুষ্টিয়া। তখন ওই আমাকে বললো যে আপনি 800 দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। তখন আমি নিলাম একটা, চুরি করলাম তিনটা। কিভাবে? ওনাকে আমি দুটো 500 নোট দিয়েছি, তখন টাকাটা করতে করতে গেছে, তখন থেকে আমি এভাবে চুরি করে নিতাম হাতের ভিতরে, ও কিন্তু বুঝতে পারে নাই।
আপনি মেয়েটার সামনে হয়ে চুরি?
হ্যাঁ, মেয়েটার সামনে চুরি করলাম, কিন্তু মেয়েটা দেখতে অন্যটা, আলমও দেখতেছে, কিন্তু আমি ওখানে একটা চুরি করলাম। চুরি করার পর এখন ও তো একটা আমাকে বলেছে, যখন ওকে আমি 4 দিছি, ও খুশি যে তুমি কেমনে নিলে, তোমার কাছে টাকা নেই, আমি সে চুরি করছি। এরপরে ওখান থেকে মনে করেন যে কিছু খাওয়া দাওয়া করলাম না করে ওই হাতের বাম পাশে ওখানে অনেকগুলো চুড়ি আছে, চুড়ির দোকান, সে চুড়ি কিনে দিলাম তাকে। ও আমার প্রতি খুব কেয়ারফুল, যে আমাকে এত কিছু দিচ্ছে, খুব খুশি। এরপর ওখান থেকে বাইরে বেরিয়ে এসে জিয়া উদ্যানের ভিতরে ঢুকলাম, ওই যে টানা যে বেঞ্চ গুলো আছে, বেঞ্চের মতো আছে, ওখানে বসলাম। বসার পর দেখি আমার মোবাইলে ফোন আসলো, আমার মা ফোন করেছে। আমি কথা বলতেছি, মা আমি আমার মায়ের কাছে সবচেয়ে সত্য কথা বলি। আমি বললাম আমি তো বাণিজ্য মেলা আসছিলাম একটা মেয়ের সাথে ঘুরতে। তো মা বলছে একটা মেয়ের সাথে ঘুরতে গেলি, তুই জিনিস নিয়ে? আমি বললাম যে মা ঘুরতে এই জন্য আসছি কারণ মেয়েটাকে আমার ভালো লাগে, এরপর বলতে। পরবর্তীতে আমি মায়ের সাথে কথা বলতেছি, ঠিক এই মুহূর্তে আলম করে দেখি শরীফাকে বলছে যে তুমি তোর সাথে কথা বলো, তুমি কি জানো ওর কি করে? ও তোমার টাকা পয়সায় না, ও মূর্খ, এক দ্বিতীয়ত টাকা পয়সা না, সেলুনে কাজ করে। আমার বন্ধু এটা আমাকে কথা বলে ফেললো। তখন শরীফ আমি কথা শেষ করে এই কথাটা বলেছি, এটা আমাকে শরীফ পরে বলেছে, কিন্তু এই মুহূর্তে শরীফ আমার সাথে যে এত হাসি খুশি মুহূর্তের ভিতরে চেঞ্জ, কারণ আলম বলেছেন কন্ট্রাক্টর, আমি মাসে এত টাকা কামাই করি, লক্ষ লক্ষ টাকা আমার, আর ওর কয় টাকা আছে? তখন আর তাফারাম সেলুনে কাজ করি, তুমি কি পরিচয় দিতে পারবা? তখন শরীফ আমাকে কি বললো যে ওই মুহূর্তে আমার থেকে দেখতে যে মুখ ঘুরে রাখতেছে, আমি বসে উঠতে পারিনি, ওখান থেকে টিপে ভাই আমি সোজা চলে আসলাম। আসার পরে ওরা আমি যতই ফোন দিই ও রিসিভ করে না। হঠাৎ করে 3-4 পর দেখি আলমের মোবাইলে শরীফের ছবি। আমি কি কথা আলম ভাই এটা? তখন আমি থমকে যাই। তখন আলম ভাই আমাকে বলে যে সরি। তখন আমি বললাম যে এটা হলো বন্ধুত্বের পরিচয়। আচ্ছা যাই হোক, পরে আমি এ যেমন তেমন এখন আমি শরীফাকে ফোন দিই। শরীফা কিন্তু নিজের মোবাইল ছিল না, মোবাইল ছিল সেই ফুলমতি আপার। তখন ফুলমতি আপা আমাকে বলছে যে তুমি আমাকে ওকে ফোন দিও না, কারণ ও তোমাকে পছন্দ করে, আলমকে পছন্দ করে, কারণ আলমের টাকা আছে, তোমার কি আছে? তুমি তো সরাসরি বলে তুমি তো নাতি। পরবর্তীতে ভাই খুব খারাপ লাগে, এরপর ওর সাথে দেখা ডাইরেক্ট
উদ্দেশ্য সফল হলে আপনার সরে পড়ার কথা, তারপর আপনি তার পিছনে পয়সা খরচ করছেন।
ওকে, দিস ইজ হিউম্যান সাইকোলজি, এবং যা হয়েছে
যেটা হয় এখানে আসলে অনেক ইকুয়েশন আসলে যোগ বিয়োগ করে ভাগ গুণ করে যেরকম হওয়ার কথা সেরকম হয় না, যা হয়েছে সেটাই বলছে। তবে গল্পটা অনেকের কাছেই অবিশ্বাসযোগ্য হচ্ছে কারণ ওর বলার স্টাইলের জায়গাটা থেকে। আমি এখন পর্যন্ত কন্টিনিউ করছি একটা কারণে প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে আমার অনেক অনেক গল্প শোনার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, ও বিশেষ করে যখন যে উপমাগুলো ব্যবহার করছে দিস ইজ টোটালি কারেক্ট, কিন্তু বলার জায়গাটা একটু নিজের মতো এবং সে কারণে আমাদের অনেকেরই কনফিউশন হচ্ছে। বাট লেট ইট বি কন্টিনিউড, এখানে একটা সাম আপ লাস্ট পর্যন্ত থাকবে, আমরা সামনের দিকে এগোতে চাই, বলুন। তারপর
পরবর্তীতে যখন মনটা খারাপ থাকে বসে থাকি, ভীষণ খারাপ লাগে কারণ একটা মেয়ে এভাবে চলে গেলাম জীবন থেকে, যদিও আমার উদ্দেশ্য খারাপ। এরপরে আমার পাশের দোকানে একটা ফ্যাক্সের দোকান ছিল, দোকানদার নাম হচ্ছে শাহিন, তো ওর হচ্ছে মোবাইল ফ্যাক্সের দোকান, কিন্তু কথা বলা যায়। পরে একদিনকে দেখি একটা মেয়ে হাম করে কাঁদতেছে, আমি ঘাটটা কাট করে দেখি যে একটা মেয়ে কাঁদছে, আমি কিছু জিজ্ঞেস করি না, আমি শুধু এটুকু মানে শাহিনকে জিজ্ঞেস করি কাঁদে কেন, কি হয়েছে, বলতে ভাই আমি জানি না কেন কাঁদছে। এরপরে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি, তার দুই দিন পরে মেয়েটা গার্মেন্টস চাকরি করতো, খুব সুন্দর চেহারা। তো আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, বললাম আমার নাজমা, বাড়ি কোথায়, নোয়াখালী। আচ্ছা ঠিক আছে। এরপরে শাহিন আমার নাম্বারটা ওকে দিয়ে দেয় ওই নাজমাকে, তো নাজমা আমাকে ফোন করে মাঝে মাঝে মিস কল দেয়, তখন আমি আবার ব্যাক করি। আমার আবার একটা নিয়ম কি, মিস কল দিলাম ব্যাক করি। তখন এক পর্যায়ে নাজমার সাথে কথা বলি প্রায় তিন চার মাস, কথা বলতে বলতে এক পর্যায়ে তখন বাংলা মোটর অবাধিত হয় নাই, তখন আমাকে একদিন বললো যে জয় তুমি কি ফিরে আসো, তখন বললাম হ্যাঁ ফিরে আসি। তখন পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করলো যে আমি একটু সমস্যায় আছি, তুমি কি হেল্প করবা, কি হেল্প, বললাম আমার ঘর ভাড়া আটকে গেছে, তখন কয় টাকা লাগবে, তো বললো 720 টাকা, আমি ঠিক আছে দেবো। সে বিবাহিত ছিল, স্বামীর সাথে তার ব্যাকআপ যে কোনো ভাবে হোক। পরবর্তীতে তার সাথে আমি দেখা করি ফার্ম রেট, ওখানে খাওয়া দাওয়া করি দুজন একসাথে, খাওয়া দাওয়া করার পরে ওকে আমি নিয়ে যাই, সে নিজের ছবি উঠাই, কিন্তু ওই দিনকে ফার্স্ট কারোর সাথে আমি ছবি উঠাই হোটেলে গিয়ে। তো ও বলছে তোমাকে কিন্তু আমার সাথে খুব ভালো মানিয়েছে। তো পরবর্তীতে খাওয়া দাওয়ার এক পর্যায়ে ওকে নিয়ে যায়, রাতে থাকি এবং সুন্দরভাবে সে সকালে ফ্রেশে ডিউটিতে চলে যায়। ডিউটিতে চলে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগে হঠাৎ করে একদিন আমাকে বলে যে জয় আমার হচ্ছে না, যেহেতু মহলে থাকে যখন তখন একটা টেনশনের কথা, যেহেতু আমি এখানে এতদিন আছি, তখন আমি কি করি,
মেয়েটার সঙ্গে যে কাজটা করেছিলাম এটা কি মেয়েটার সম্মতি জ্ঞাপন করেছিল,
তার ইচ্ছে ছিল। পরবর্তীতে আমি তখন খুব টেনশনে পড়ে যাই, তখন আমি মেডিসিন দাদার এক ডাক্তার সাথে আলাপ করি তো কি করা যায়। তখন ও বললো যে কয় মাস হচ্ছে, তখন বেশি দিন হয় নাই, এই চলতে এই মাস। তখন ওই মাতৃ সদন নামে একটা হাসপাতাল আছে বড় মগলদারে, সেখানে নিয়ে গিয়ে তার অ্যাবর্শন করায় আর কি, অ্যাবর্শন করালে সেখানে আমি পরিচয় দিলাম স্বামী স্ত্রী। এবার হঠাৎ করে আমাকে ফোন করে বলছে যে যাই তোমাকে একটু কথা বলে ডাক করুন, আমি বাড়ি চলে যাবো কারণ আমার হাজব্যান্ড আসছে। আমি বললাম তোমার না হাজব্যান্ড নাই আবার কোথায় না, করছে যে তোমার সাথে কখনো কথা হবে না, তুমি কিছু মনে নিও না, আমি ঠিক আছে এ চলে গেল। এরপরে একদিন ফোন করে বললো যে যাই আমার একটা ছেলে হয়েছে, তুমি দোয়া করো ওর জন্য ভালো থাকে, আমি ঠিক আছে। এরপরে আমি মনে করলাম যে কন্টেন আমি কিন্তু বাড়িতে যাই খুবই সীমিত, আমি ঢাকাতে বেশি থাকি। এর পরবর্তীতে এভাবে আমি চলছি চলছি চলতে চলতে জাহিদ, জাহিদের বাড়ি হচ্ছে মাদাইপুর, তো জাহিদ আমাকে একটা কন্ট্যাক্ট দেয় যে জয় ভাই আপনি এর সাথে একটু কন্ট্যাক্ট করেন।
পরিচয় কিভাবে জাহিদের সঙ্গে,
জাহিদ আমার দোকানে আসে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ আমার দোকান চুল কাটতে আসে।
সাধারণত কিন্তু এই জিনিসটা হয় দেখবেন যে একজন মানুষ যেখানে চুল কাটায় বা যে নরসুন্দরের কাছে চুল কাটায় তার কাছে কিন্তু কন্টিনিউ বারবার যায় এবং তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ ওকে, হ্যাঁ বলুন।
তো পরবর্তীতে জাহিদ আমাকে যখন কন্ট্যাক্ট দেয় জাহিদ এই সম্পর্কে জানি বলছে যে খুব সুন্দর আমার ভাবির বাসার পাশে, তোর ভাবির বাসা কোথায়, বলে যে রায়ের বাজার, তোমার রায়ের বাজার সব ঠিক আছে। তখন আমি লিলিকে ফোন দিই, ওর নাম আসলে লিলি না রুমানা। তখন আমি তাকে প্রথমে সালাম করে আসসালাম আলাইকুম বলছিলাম, আপনি কেমন আছেন, বলতে আপনি কে বলছিলেন, তা বললাম আমি জয় বলছি, তো বলছি জয় বলছি কোন জয় কোথা থেকে কাকে চাচ্ছিলেন, তা আমি বললাম যে আপনার সাথে যদি কথা বলি কোনো আপত্তি আছে আপনার, তোর আপনাকে আমি চিনি না কেন কথা বলবো, আর দিতে পারে আমাকে ফোন করবেন না। আমি বললাম যে ভাই সব সময় যদি সিনেমার সাথে কথা বলো তাহলে অসিনেমার সাথে একটা সম্পর্ক হতে পারে না, কারণ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দিবে হলো মানুষ, আর সেই মানুষের সাথে সম্পর্ক হবে তাই না। তখন ও বলবে ঠিক আছে আপনি বলেন আপনি কি করেন, তখন আমি তাকে বলি আমি ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে জব করি, আসলে মিথ্যা কথা ঠিক আছে, না তো আমি স্টোর কিপার ওষুধগুলো দেখাশোনা করি ঠিক আছে। তখন কথাবার্তা বলতে বলতে ভাই তার সাথে আমি দেখা করি বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা দেখা করতে গেলে প্রথম যন্ত্র তাকে খুব সুন্দরভাবে খাওয়াই, খাওয়া দাওয়ার এক পর্যায়ে ব্যাস ওকে সাথে করে আমি ওর বাসায় গেলাম। সুদা ওই দিন কি
একটা মেয়ের সঙ্গে আপনার ফার্স্ট পরিচয় ফার্স্ট দেখাতে সে আপনাকে
বাসায় নিয়ে গেলাম, কারণ ওর মা বাবা কেউই নেই, ও বলেছে আমার এতিম। যখন বললো যে আমি এতিম তখন আমি আর কোনো কিছু কেয়ার করিনি, কারণ ওর এতিম যেহেতু বলেছে, আর ওর চেহারা এত সুন্দর ছিল যে কোনো ছেলে তাকে দেখলে ইমোশনাল হয়ে যাবে। তারপরে ও আমাকে বললো যে কি খাবা, আমি বললাম যে কিছুই খাবো না।
এতিম মানে কি, বাসায় কেউই থাকতো না শুধু একা থাকতো,
এতিম বলতে গেলে ওর কেউই নেই, ও একাই থাকে, রুমটা ভাড়া ছিল মাত্র 900 টাকা।
কি করতো
সে আমাকে বলেছে একটা হাসপাতালে রিসেপশনে চাকরি করে।
আচ্ছা কোথায় থাকতো,
থাকতো রায়ের বাজার,
রায়ের বাজারে,
আর রায়ের বাজারের ঠিক বাম পাশে তারপরে ওর সাথে আমি ওখানে মনে করেন যে সুন্দরভাবে কথাবার্তা বলে চলে আসি, এরপর কন্টিনিউ কথা হতে থাকে। তো খুব ভালো একটা সম্পর্ক
সুন্দরভাবে ওখান থেকে চলে আসলেন আপনি, এরকম একটা সুযোগ পেয়ে,
সে খুব সুন্দর। এবং যখন বলছে এই তিন, তখন আমার খুব মায়া লাগছে যে তিন একটা মেয়ে। আচ্ছা, এরপরে মাঝে মাঝে আমি যখন ফোন করি আমাকে বলে যে আমি এক জায়গায় আসি, কিন্তু আমি তো খুব জিজ্ঞেস করি, আচ্ছা লিলি তুমি যে এক জায়গা বলো, এই এক জায়গাটা কোন জায়গা পড়াইতে আসি, তখন আমার এই একটা কনফিউশন শুধু এক জায়গা কোন এক জায়গা গেল। এরপরে ওর সাথে আমার দেখা হলো আরামগেটে, দ্বিতীয়বার দেখা হতো, বলছে যে জয় আমার নানি মারা গেছে, আমি বাড়ি যাব, তুমি কিছু টাকা দেবো। আমি তুমি না কিন্তু নানি আলো করতে গিয়ে কত আমি মিথ্যা বলছিলাম, বললাম যে তোমার সাথে কোনো পূর্ব শত্রু তাহলে তুমি মিথ্যা বলবা কেন? তো আমাকে বললো যে জয় জাস্ট আমি ফান করেছিলাম, আমার ঠিক আছে তাহলে কাজ করো, তো কোথায় যেতে হবে? বলে আমি হায়দ্রাবাদ থেকে যাবো। তো আমি ঠিক আছে, কত টাকা দেওয়া লাগবে? তোদের 1700। আমি 1700 টাকা এত টাকা কিসে? বলে আমার বাসা ভাড়া দিতে হবে 900 টাকা, আর বাকি দেশ মানে 800 টাকা থাকবে, 100 টাকার ভিতরে আমি টিকিট কাটবো, কিছু টাকা আমার হাতে থাকবে। আমি ঠিক আছে, তখন আমি টাকা দেই নাই, না দিয়ে আমি চলে আসতাম, কারণ মোবাইলে কথা হয়েছে যে টাকা দিবো কিনা, আমার দেবে না, তুমি আসো আমি দেখতেছি। এরপরে তখন আমার কিন্তু একটা প্ল্যাটফর্ম চলে আসলো, যত মিথ্যা বলতে আমি 100 টাকা কাজে লাগাবো, কি শুধু তোর সাথে ফিজিক্যাল রিলেশন করবো। তখন আমি তাকে প্রস্তাব দিই যে তুমি আসো এই জায়গায় নিয়ে দেয়, অফিসে নিয়ে যাওয়ার পরে এখন ও তো কিছুতেই রাজি না যে আমার নানি মারা গেছে, তুমি এই কাজ করবো আমার সাথে, তোমার সাথে আমি পরে করি। আমি কি না তোমাকে আমি 1700 টাকা দেবো, তো সেখানে তুমি ফিরি ফিরি চলে যাবা, তুমি তোমাকে আমি বিশ্বাস করি কিভাবে? আর তোমাকে ফোন করলে বলো যে তুমি এক জায়গায় আসো, তোমার এক জায়গায় আমার বিশ্বাস হয় না, তুমি আমার সাথে রাজি থাকলে আসো, নাহলে নাই পরে যাক দান ওখানে। পরে ও সুদার চলে যাই, তখন যাওয়ার পরে আমাকে বলে যে জয় আমি তো এখনো টিকিট পাচ্ছি না, তুমি আসবা? আমি ঠিক আছে তুমি দাঁড়াও না আসছি। পরে তাকে আমি হায়দ্রাবাদ থেকে বাসে উঠাই দিই, সে চলে যাই সিলেট। কোন জায়গায় থাকে আমি তাও জানি না, আমাকে শুধু বলেছে যে সিলেট আলহামরা মার্কেট কোথায়, সে আলহামরা মার্কেটের পাশে থাকবো বাড়ি। এরপরে হঠাৎ করে একদিন আমাকে বলে ওখান থেকে চলে আসে, এরপরে
This track was downloaded from fusionbd.com.
তোমাকে বলে যে জয় আমার কিছু টাকার দরকার, তুমি দেবো? আমি কেন, তুমি চাকরি করো তোমাকে টাকা দেবো কেন? টাকা হলে আমি, টাকা হলে আমি নাই। তো পরবর্তীতে আমাকে বলো আমার টাকা খুবই দরকার, আমি যেখানে খাই সেখানে আমার টাকা মানে বাকি খাই আর কি। তো পরবর্তীতে আমি বললাম ঠিক আছে তুমি দোকানদারকে দাও, দোকানদারের নাম ছিল কামাল, যে চাল ডাল তেল লবণ ইত্যাদি। তুমি কামাল ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনাকে টাকা দিয়ে দেবো, আমি প্রমিস করলাম। তখন উনি বললো যে আপনি টাকা দেবেন কেন? তা আমি বললাম যে আপনার দরকার টাকা, এর বেশি না, ঠিক আছে। এরপরে ওখানে যাই, দরকারটা টাকাটা দিয়ে দিই এবং সেই বাসা ছেড়ে দিই, আরেকটা বাসা নেই। আরেকটা বাসা নেওয়ার পরে আমরা, ও আমাকে নিজে বলছিল যে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকবো, তুমি যখন সুযোগ পাবে আসবা। পরবর্তীতে আমি বাসা নেওয়ার পরে আমি একদিন অনৈতিক কাজ করি, পরে আমি যখনই ফোন করি দেখি শুধু ইংলিশ, শুধু ইংলিশ। এরপরে ভাই আমি তার সাথে যোগাযোগ করি না। তো হঠাৎ করে মনে হয়ে গেল আমি সাথে কথা বলি, তো কথা বলতে গিয়ে দেখি যে বলছে আমি অসুস্থ বলি, লাইনটা কেটে গেল না পড়ে গেল জানি না। পরে আমার মনে ভিতরে একটা দুশ্চিন্তা আসলো যে কি রে ওর সাথে এতদিন কথা বলি, এদিকে কিন্তু আমি তার কন্টিনিউ রুম বাসা ভাড়া দিয়ে যাচ্ছি,
ওর বাসা ভাড়াটা আপনি,
হ্যাঁ প্রতি মাসে 1000 টাকা দিচ্ছি এখন। পরবর্তীতে আমি ফোন করলাম তো রিসিভ করে না, পরে তৃতীয়বার বেলা রিসিভ করলো, কে? নিপা। নিপাটাকে? ওই বাড়িওয়ালার মেয়ে। আমি জিজ্ঞেস করলাম আপনি কে বলছেন? তো বলছে আমি নিপা বলছি। আমি কোন নিপা? তো বলছে যে লিলিদের বাসায় থাকে, আমি সেই বাড়িওয়ালার মেয়ে। তো বললাম ও আপু ও কোথায়? তো বলছে ও তো ঢাকা মেডিকেল। আমি ঢাকা মেডিকেল? আমাকে জানালো না, বলো ও তো অসুস্থ। আমি কি আল্লাহ অসুস্থ? পরবর্তীতে ঢাকা মেডিকেল কত নম্বর ওয়ার্ড? মোবাইল কিন্তু কেটে গেছে, সেটা আমার আর বলে না। তো যাকে হলো এরপরে আমি আর যোগাযোগ করিনি, যেহেতু আমাকে ঢাকা মেডিকেল মানে ছোট জায়গা না, তার সাথে আমি যোগাযোগ আর করিনি। তো পরবর্তীতে আমি যখন কয়েকদিন পর ফোন করি দেখি যে ঠিক ওই একই সমস্যা, অসুস্থ। তো পরে আমার মন থেকে হলো খুব বৃষ্টি হচ্ছে ভাই, পেয়ারা নিলাম, আপেল নিলাম, এরপরে আঙুর ফল নিলাম, সবকিছু নিয়ে সোজা চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর এখন আমার আর খেয়াল নেই, মানে প্রায় এক মাস যায় নাই, হঠাৎ করে আমার মানে টেনশনে, বিভিন্ন টেনশনে পরে মনে নেই যে 4 তলায় তো না 5 তলায়, এখন মানে কনফিউশন পড়ে গেছি। তখন যাক বাসার ভিতরে যে এখন লিলিকে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি ফলো ঠিকই ছোট চল আসছে, কিন্তু হঠাৎ করে মূলত কিসের লোক? তাহলে কিছুদিন সামনে গিয়ে দেখি যে ও রুম আমি চিনলাম, রুমের ছবি দেওয়া বড় একটা, তখন মোবাইল পরপর দুটা মোবাইল পড়ে আছে কিন্তু ও নেই। এরপরে পরে আমি লিলির লোক ডাকতেছি, কোনো কথা হয় না। এরপরে লিলির ডান পাশে যে রুমটা ওখানে দেখতেছি 4 থেকে 5টা ছেলে মেয়ে ওই লুডু খেলতেছে। আমি জিজ্ঞেস করলাম আপু লিলির বাসা লিলু? তো সে লিলির কোন জায়গায় সেরাম বলতে পারেন আপনি দেখেন? এরপরে ভাবলাম যে আচ্ছা বাথরুমে গিয়ে দেখি, তো তখন বাথরুমের পাশে যা ডাকতেছে দেখি যে বেশ ধপ করে পড়ে গেল লিলি, পড়ে গেল লিলি, পড়ে গেলাম। তখন আমি ওকে ধরলাম, এদের ঠিক এভাবে পাঁদা বলে ধরে নিয়ে আসি, দেখি জ্বর মানে অন্যরকম, চার দিন হলো জ্বর হয়েছে তো কিছু খাইনি, তাতে করে মনে করেন ওর শারীরিক অবস্থা একদম শেষ। পরে মাথায় পানি ঢাললাম অনেকখানি, পানি ঢালার পর দেখি যে কিছুটা সুস্থ। তারপরে আমি কিন্তু ডাক্তারের প্রয়োজন মনে করি, আমি নিজেটা নিজেই নিছি ওষুধ নিয়ে আসার পরে। এখন ওষুধ ও বলছে আমি কিছু খাইনি, আর আমার রানের উপর কিন্তু তার মাথা পানি ঢালার পরে সুন্দর করে মুছে দিয়ে আমি মনে করেন যে বললাম তুমি কি খাবা, তো বসে তুমি যা খাওয়াবা। আমি বললাম দেখো করতে খাবা, তো বলছে মুরগি খাবো। ঠিক আছে, খাবার নিয়ে আসার পর আমি নিজেতে খাওয়াইলাম। তারে খাওয়ানোর পর আমি তারে 450 টাকা দিয়ে আসি, যে টাকাটা তুমি রাখো। ভাই বিশ্বাস করবেন আমি ওখান থেকে এসে ফোন দিয়ে দেখি মোবাইল অ্যাঙ্গেল
থাকতেই পারে, এটা তো মোবাইল অ্যাঙ্গেলের সমস্যা।
কিন্তু একটা মানুষের কতক্ষণ মোবাইল অ্যাঙ্গেল থাকতে পারে আপনি বলেন? 2 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, তারপর তার অ্যাঙ্গেল থাকতে পারে না। ওয়েটিং, শুধু ওয়েটিং, এত কথা কার সাথে বলে? আচ্ছা, এরপরে আমি যখন জিজ্ঞেস করি পরদিন যে কালকে তোমার মোবাইলে একটা অ্যাঙ্গেল ছিল, যে কোথাও আমার এক বন্ধু বিদেশি ফোন করছিল। আমি কই, ও তোমার বন্ধু কি নাম? বলে তরু। আমি কই, তরুর কথা যে আগে কখনো শুনিনি? বলে যে না, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো তোর কোথায় থাকে? সিঙ্গাপুর থাকে। তো তোমার সিঙ্গাপুরে থাকে সে তোমার বন্ধু তোমার বিপদের পাশে থাকে না, আর আমি তোমার পাশে আছি, কালকে আমি না গেলে তো তুমি সোজা উপরে বেটা। তো তুমি কি আমার খোঁটা দিচ্ছ? না, খোঁটা দেবো কেন? এরপরে একদিন আমি তাকে বলি যে তোমার বাসা আমি যাবো না, তুমি একটা দেখো তো বাবা কোথায় বলে এই জায়গায়, কারণ ওর বাসাতে আমার মানে আনএসভিল লাগে ভাই, অনেক দিকে আমার আনএসভিল লাগে কেন জানেন, কারণ আশেপাশে রুম আছে। হঠাৎ করে দেখি ওই যে এক জায়গা, মনে পড়ে আপনার?
আমার মনে পড়ে না কোন জায়গায়,
মানে আমি ওকে ফোন করলে বলে এক জায়গায় আছি। তখন হঠাৎ করে মনে পড়ে গেল যে পরে ফোন করছে একজন, কে ফোন করতে আমি জানি না, ও বলছে আমি এক জায়গায় আছি। তখন আমি বললাম যে তুমি তোমার সেই এক জায়গা, তুমি তো একটা পতিতা। এই কথা বলে আমি বললাম আজকে পর থেকে তুমি আমাকে আর স্মরণ
করো। নট ক্লিয়ার, কিসের আপনি এক জায়গায় কি আবিষ্কার করলেন?
ওই যে যখন আমি আমার সাথে থাকে, হ্যাঁ মানে এর আগে তোমাকে কথা কথা বলতে আমি এক জায়গায় আছি, এক জায়গায় কিন্তু আমি এর আগে গেছে গেছিলাম যে এক জায়গায় আছি। তো আমি জিজ্ঞেস করি এক জায়গায় কোন জায়গা, সে কিন্তু আমাকে ক্লিয়ার করে না। কিন্তু যখন তার বাসা থেকে আমি যখন আমার সেপারেট জায়গা নিয়ে আসলাম, আমি তার সাথে অন্যতে কাজে আসি, তখন সে একটা ফোনে বলে যে আমি এক জায়গায় আসি। ওই লোককে বলে সে,
অন্য আরেকজনকে বলে আমি আরেক জায়গায় আসি, তখন আপনি আবিষ্কার করলেন যে আলটিমেটলি সে একজন অতীত। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এখানে পল্লী জয় নামের একজন আছেন, যিনি তার জীবনের অপরাধগুলো স্বীকার করছেন, প্রত্যেকটাই হচ্ছে নারী ঘটিত অপরাধ, এবং সেই অপরাধের জায়গাতে আমরা আরো একবার ফিরব, তবে সেটা 4 মিনিট পর। সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমাদের ফোন করে বলতে হবে আপনার জীবনের অপরাধটা কোন বিষয়ের উপরে, খুব ছোট করে। ফোন নাম্বারটি সবসময় একই রকম লিখে রাখতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এবং 2 চাপার পরে যাহা বলিব সত্য বলিব তে আপনি কল রেকর্ড করার জন্য কিছু নির্দেশনা ওখান থেকে শুনতে পাবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। অনেকেই মনে করেন যেখানে ফোন দিলে আপনার নাম্বারটি তো অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো, ব্যাপারটা আসলে এরকম নয়, আপনাকে মুখে মুখে অবশ্যই আপনার সেল নাম্বারটি বলতে হবে। ওকে, আমরা আবারও ফিরছি আমাদের অতিথি আলাপনে, এবং জয়ের জীবনের অপ্রিয় সত্য আমরা এখানে উপস্থাপন করছিলাম। আমি আপনার জীবনের অপ্রিয় সত্য সেই জায়গাটি থেকে ফিরবো, তবে তার আগে আমার মনে হয় আপনার নামের আগে যে পল্লী শব্দটা যুক্ত করেছেন, এটা কিভাবে হলো?
আসলে আমার নাম পল্লী জয় না, এটা আমার সম্পূর্ণ আমার নিজের থেকে দেওয়া।
কি কারণে দিয়েছেন?
কারণ আমি যখন চলচ্চিত্রে আসা যাওয়া করতাম, হঠাৎ করে দেখলাম পল্লী মালিকের বাজার ছবিটা, পরিচালকের নাম ছিল পল্লী মালিক।
আচ্ছা।
এবং একজন প্রডিউসার, আমি যিনি প্রযোজক, যার নাম ছিল গরিব সিরাজ। আমি চিন্তা করলাম এটা খুব ভালো জিনিস, পরবর্তীতে নামের সিরিজের টাইটেলটা সেরকম আপনি আপনি বাড়ালাম, যেমন আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে পল্লীবন্দের সাদ, কারণ পল্লী নামটা আমার আপনা আপনি ভালো লাগলো, কারণ আমি গ্রাম থেকে এসেছি।
অনেকের নাম তো এরকম পাওয়া যায় যে মুরগি মিলন,
মুরগি মিলন,
তারপরে হচ্ছে হলো
কানকাড়া মুদি বা রকেটা,
তো এটা ভালো লাগে না, এটা দিয়ে দিতে পারতাম নিজের নামের সাথে,
এটা ভালো এগুলো লাগে না, পল্লীর নাম তো ভালো লাগে গ্রাম থেকে আসা।
ঠিক আছে, যাই হোক, আমরা কারণে অকারণে নিজের নামের সাথে একটা কিছু লাগিয়ে দিই এবং এটাতে অনেকেই অনেক প্রাউড ফিল করি, ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে আসলে ভালো লাগার কোনো সীমা পরিসীমা নেই, সেখানে অনেকেই অনেক কিছু করে থাকেন, সেই অর্থে তার নাম হচ্ছে পল্লী, এখানে আসলে কোনো বিশেষ কারণ নেই এবং তার ভালো লেগেছে বলেই তার নামের আগে পল্লী সেরে লাগিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, যেখানে আমরা ছিলাম আপনি আবিষ্কার করলেন যে মেয়েটি
পতিতা।
ওকে,
তো পরবর্তীতে আমি তাকে ওখানে যেটা খাবার দিই,
তাহলে সেই মেয়েটা যদি ওরকম হয়ে থাকে আপনার সমস্যা কোথায়?
সমস্যা এই জন্য আমি ওকে ভালোবাসতাম,
ভালোবেসে ফেলেছেন আপনি প্রত্যেকটা কাজে, আপনি প্রত্যেকটা মেয়েকে ভালোবেসে ফেলেছেন
কিছু সময়ের জন্য, কিন্তু ওর প্রতি আমি বেশি ইমোশনাল ছিলাম, যেহেতু ওকে যদি আমি বাড়ি নিয়ে যাই আমার মা মেনে নেবে।
Totally confused. Okay, বলুন তারপর।
তারপরে আমি ওকে মোটামুটি দুই চার চর্চাপুর দেওয়ার পর ওর থেকে আমি চলে আসি। চলে আসার পর হঠাৎ একদিনকে আমাকে ফোন করে, প্রায় মাসখানেক পর ফোন করে বলছে যে আজকের পর থেকে তুমি আমাকে ফোন দিও না, কেন? আমি বিয়ে করছি। আমি বললাম হ্যাপি ইয়ার মাই লাইফ। এরপরে বেশ নিজের শক্তি পাই, নিজের খেদনা থেকে মুক্তি পেলাম। তারপর আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি, যে ডেস্টিনি গ্রুপের নাম তো অবশ্যই শুনেছো অনেকেই, সেই ডেস্টিনিতে আমাকে রনে আমার একটা ছেলে নিয়ে যায় যে ভাই এখানে গেলে জীবনে কিছুটা পপুলারিটি পাওয়া যাবে, অর্থাৎ সেই রাতারাতি বড়লো। গেলাম আমি, যাওয়ার পরে ওদের যে নিয়ম কানুন দেখলাম, তাতে করে ডান হাত বাম হাত লাগবে, আপনি যাকে নিয়ে যাবেন সে দুইটা লোক নিয়ে যাবে, এমন করতে করতে এক পর্যায়ে ওখানে আপনাকে কিছুটা সময় ইনভেস্ট করতে হবে, তাতে আপনার টাকা দিতে হবে 5,800। ওখানে যে পরিচিত হলাম একজনের সাথে, যার নাম হলো তৃষা, তৃষার বাড়ি রংপুর, এবং তৃষার সাথে খুব ভালো একটা পরিচিত হয়ে গেল। কিভাবে পরিচিত হয়ে গেল, ওই ডেস্টিনি সম্পর্কে আমাকে সে ধারণা দেয়, কিন্তু আমি ডেস্টিনি খুব একটা ইন্টারেস্টিং না, কারণ আমি জানি একটা মিথ্যা একটা গল্প কিছুই না। পরবর্তীতে একদিন দিনের করতে হতে তৃষার সাথে মোবাইলে আমার কন্টিনিউ কথা হয়, কিন্তু তৃষার আবার একটা ইয়া ছিল কি অভ্যাস, যে ও শুধু ছেলেদের সাথে কথাই বলে, কথাই বলে অল স্টাইল, এবং সে একাই কখনো চম্পা, কখনো তৃষা, কখনো অপূর্ণা, কখনো অহনা, কখনো অনন্যা, একজনই। তো পরবর্তীতে এই তৃষার ব্যাপারে আমি জানতে পারলাম যে তৃষার মাথায় নাকি ব্রেন টিউমার, কারণ ব্রেন টিউমার যখন আমি জানতে পারলাম তখন আমি তৃষাকে নিয়ে যাই বাংলা মোটরে হ্যানিম্যান হোমিওপ্যাথিতে। হ্যানিম্যান হোমিওপ্যাথিতে নিয়ে যাওয়ার পর ওখানে ট্রিটমেন্ট করাই, প্রায় দেড় দুই ঘন্টা পর্যন্ত তার সাথে আলাপ করে ডাক্তার, আলাপ করার এক পর্যায়ে ওষুধ দেয় এবং সে আমাকে বলে যে ব্যাস কিছুটা সুস্থ, খাওয়ার পর তখন একটু ভালো লাগতো, দেখবেন একটু সুস্থ হয়েছে। এরপর তার সাথে একদিন আমি বলি যে তুমি আমার সাথে দেখা করতে পারো, তো সে কোথায়? তো আমি বললাম যে আছে নিরিবিলি কোথাও যাবো, তো সে যে তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম যে হ্যাঁ বাসি, তো তারপরে সবার সাথে দেখা হয় এবং তখন আমাকে বললো যে তুমি যদি আমার চোখের দিকে একটানা 10 মিনিট তাকিয়ে থাকতে পারো তখন আমি বলবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। আসলে আমার মনের ভিতরে শয়তান, 10 মিনিট কেন, অনেক সময় তাকিয়ে থাকতে পারবো। পরবর্তীতে তাকে নিয়ে গেলাম একটা রেস্ট হাউসে, রেস্ট হাউসে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, মানে এটা সেই রেস্ট হাউস না, আমি খাবার নিয়ে গেছি বাড়ি থেকে, কিন্তু সেখানে আছে 10 মিনিট তাকিয়ে আছে, আমি যে তাকিয়ে আছি তার দিকে, সে অনেকবার চোখের পলক ফেলেছে কিন্তু আমি ফেলাইনি। পরে মনে করেন যে তার সাথে আমি ওখানে,
আপনি কি করেছেন আমরা বুঝতে পারি, আপনার যে উদ্দেশ্য ছিল সেটা কি?
হ্যাঁ, ওখানে 100% সাকসেস, ওখান থেকে চলে আসি 11:30 দিকে, চলে আসার পর আমাকে রাতে ফোন দিল, আর ও জানতো আমি থাকি যাত্রা বাড়ি। তো পরবর্তীতে ফোন করে বলছে আমি খুব অসুস্থ, তো এখন আমি কি করবো, তুমি কি করবো, তাহলে কাজ করো তুমি, আমি বললাম যে তুমি সবুজের কাছে যাও, ও তোমাকে ওষুধ দিয়ে দেবে বললেন।
সবুজ থাকে,
সবুজ চালে একজন সেলসম্যান,
ওর সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে?
ওর সঙ্গে যেহেতু আমরা একসাথে থাকি পাশাপাশি,
ওকে ফাইন, ওকে, সেভাবে সম্পর্ক ছিল।
হ্যাঁ, তো পরবর্তীতে সবুজের কাছে যাওয়ার পর সবুজ তখন সুন্দরভাবে ওষুধ দিয়ে দিয়েছে এবং সবুজ আমাকে সকালে ফোন করলো যে ভাই তৃষা আসছিল, ওষুধ নিয়ে গেছে, আপনি আমাকে 126 টাকা দিন। আমি টাকাটা দিয়ে দিলাম, তো এটা তার কষ্ট, মানে শারীরিক কষ্টের জন্য আর কি, অসুস্থতা বোধ করছিল তার ফলে ওষুধ দিয়েছে। ইতিমধ্যে আমার সাথে কন্টিনিউ তার সাথে আমার দেখা হয় এবং কন্টিনিউ তার সাথে আমি এই অনৈতিক সম্পর্কটা গড়ে তুলি। এক পর্যায়ে হঠাৎ করে সে আমাকে বলতো আমার মায়ের সাথে দেখা করবা, আমি বললাম যে হ্যাঁ দেখা করা যায়। তখন ওর মায়ের সাথে আমি দেখা করলাম, সেখানে তার মা আমাকে জিজ্ঞেস করলো যে আমার মেয়ের সাথে তোমার কতদিন পরিচয়, কিভাবে পরিচয়, আর এর আগে আমাকে বলেছে অনেকগুলো মিথ্যে কথা, যেমন ওর মা সিঙ্গাপুর যাবে, কখনো বলে মালয়েশিয়া যাবে, কখনো বলে লন্ডন যাবে। তো বললাম তুমি এগুলো আমাকে কেন বলো? সেই জন্য বলি আমি আমার এক মায়ের একমাত্র মেয়ে, আমাকে বলে। কিন্তু আমার খুব একটা বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? কারণ ডেস্টিনিতে জব করে, সেবার এক মেয়ে এক মেয়ে, তার মা বাবার একটা বিয়ে করছে, এ ধরনের কথা আমাকে বলে। কিন্তু আমি আমার ফ্যামিলির ব্যাপারে কিছুই বলি না তাকে। তো পরবর্তীতে কিছুদিন পর আমি শুনি সে প্রেগনেন্ট। ওখান থেকে চলে আসলাম, ও আমাকে বললো যে আমার খুব কষ্ট হয়েছে, তখন আমি ওকে হেল্প করি কিছুটা। কিন্তু আমি কিন্তু ওর সাথে বিয়ে করে দিই, কিন্তু সবাই জানে ওই বাসার যে আমি ওর হাজবেন্ড ও আমার ওয়াইফ। এরপরে হঠাৎ করে তার সাথে আমি ব্রেকআপ এগুলো করে দিই। আমার একটা কাস্টমার যার নাম হলো আজাদ, বাড়ির চিটাগান, সেই আজাদের সাথে ওর রিলেশন হয়ে যায় ওই ডেস্টিনির মাধ্যমে। আজাদ বলেছে তার নাকি শারীরিক সমস্যা, তার জন্য সে হেল্প করতে গেছে, এই ঘিনে আমি তার থেকে ফিরে গেছি। এখন এই সুযোগ করছে কি আমার সম্পূর্ণ পরিচয় যেভাবে খুঁজে বের করছে, বের করার পর আমাকে ব্ল্যাকমেল করো, তুমি যদি এই মুহূর্তে না আসো তাহলে আমি তোমার দোকানে আসবো। যখন এই কথা বলে তখন আমি তো খুব টেনশনে পড়ে যাই, এবং তখন আমি আমার বাড়িওয়ালার সাথে সেটা শেয়ার করি। শেয়ার করলে বাড়িওয়ালা বলে যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তার পরবর্তীতে ও আমার থেকে দূরে সরে যায়, দূরে সরে যাওয়ার পর থেকে শুধু ব্ল্যাকমেল করে আমাকে বিভিন্ন ভাবে। তো ও যে বাসায় থাকতো ওই বাসার আন্টির হাজবেন্ড হলো একজন ব্যারিস্টার শুনলাম। তো সেই ব্যারিস্টার ওয়াইফ তার তো একটু জ্ঞান বুদ্ধি আছে, তো কিছু দেখো তোমার তো কোনো প্রমাণ নাই, তুমি এগুলো করো না, না করে তুমি নিজে চেপে যাও। তারপরে আন্টির একটা মেয়ে যার নাম আনিকা, সে আনিকা আমাকে বলে যে ভাই আপনি তার সাথে যে দাখন গুলো করেছেন এটা ঠিক না, আপনি ভালো হয়ে যান। তারপর আমি তার সাথে আর কথাবার্তা বলি না, অর্থাৎ আনিকার সাথে, আনিকা আমার সাথে কথাবার্তা বলে না। হঠাৎ করে একদিন ও আমাকে খুব রিকোয়েস্ট করলো যে আমি যা করেছি ভুল করেছি, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার সাথে নতুন করে সম্পর্কটা গড়ো, আমি বিয়ে করছি।
মানে আমি বিয়ে করেছি তারপর আপনার সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছে আবার সে?
না মানে সেই সম্পর্ক রাখবে না, সে
বিয়ের সম্পর্কটা ভেঙে দেবে।
হ্যাঁ বিয়ে তো ও করে ফেলেছে অলরেডি, তারপর আমাকে জানালো। তখন আমি বললাম
আমি ঠিক বুঝলাম না আপনার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তাহলে কেন?
নতুন সম্পর্ক মানে একটা বন্ধু হিসাবে,
বিয়ের পরে আবার বন্ধু হিসেবে চাচ্ছে সে?
হ্যাঁ আমি বলি তার সুখে দুঃখে পাশে থাকি, কিন্তু তার আমার দেখা সাক্ষাৎ হবে না। আচ্ছা আমি জানি যে এই কথাটা যারা শুনছেন লিসনার কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব, কারণ আমি একদম মিথ্যা বলছি না। তো পরবর্তীতে ওর হাজবেন্ডের সাথে আমার কথা বলাই দেয়, কথা বলি, বলার পরে ও হাজবেন্ড আমাকে খুব প্রশংসা করে। তো প্রশংসা করার পর আমি বললাম যে ঠিক আছে আপনার ভালো থাকেন সুখে থাকেন। এরপর আমাকে আবার বলে কি কয়েকদিন পরে যে আমার বেবি হবে, তোমাকে আঙ্গেল বলে ডাকবে, তুমি ওকে কি করবে? আমি কই আগে হয়ে নিক তারপর। এর কিছুদিন পর শুনলাম আমার হাজবেন্ডের একটা সমস্যা। কি সমস্যা? আমি কিন্তু তার সাথে কোনো কথা বলি না, আর যে নাম্বার থেকে আমাকে ফোন করে আমি সেই নাম্বার ব্লক করে রাখি। এখন আমার মোবাইলে অনেকগুলো নাম্বার ওর ব্লক আছে। তো পরবর্তীতে ভাই আমি যখন নগন্দার সাথে যোগাযোগ করি না, তখন সরাসরি একদিন আমার দোকানে আসে, তখন আমি বিস্ফোরণাগারকে ভয় পেয়ে যাই যে এখানে যদি সেলাবেলা করে তাহলে আজকে আমার সম্মানটা গেল, কারণ আজ পর্যন্ত কেউ আমার দোকানে আসে নাই বা আমাকে কেউ চেনেও না, আমি কি করি কোথা থেকে কেউ জানেও না, শুধু ওই জানে। পরবর্তীতে ও আমাকে ফোন করে যে তুমি আমার সাথে আজকে যদি দেখা না করো তাহলে আমি কিন্তু সরাসরি পুলিশ নিয়ে আসবো। তখন আমার
পুলিশ কেন নিয়ে আসবে? যে মেয়ে বিয়ে করে ফেলেছে সেখানে আপনাকে কেন বারবার ধমকি দিতে দিচ্ছে পুলিশের ব্যাপারে? নিশ্চয়ই আপনার কোনো অপরাধ ছিল।
আমার অপরাধ এই যে ওইটুকুই,
কি অপরাধ?
যে তার সাথে আমি অর্থনৈতিক সম্পর্ক গড়ার পরে আমি ব্রেকআপ করেছি, তার সাথে যোগাযোগ করি না, সে যে নাম্বার থেকে ফোন দেয় আমি ব্লক করি, এই কারণে।
তার তো অলরেডি বিয়ে হয়ে গেছে, সে এটা
বিয়ে হয়ে গেছে, তার সামনে একটা সমস্যা, সে আমাকে খুলে বলছে।
তো ফাইন, তাহলে আপনাকে পুলিশের ধমকি কেন?
পুলিশের ধমকি আমি তার সাথে দেয়া করবো না, এটা আমার একটা রাগ।
পুলিশের ধমকি, সে পুলিশের ধমকিটা তো লজিক্যাল হতে হবে, পুলিশের কাছে যদি
ধরাই দেবে যাতে ভবিষ্যতে আমি এর কোনো ঘটনা না ঘটাতে পারি। কিন্তু ওর পজিশন ঠিক আছে, পরে আমি চলে আসলাম। এরপরে আমি যখন আমাকে বলে যে তুমি না আসলে আমি পুলিশ নিয়ে আসবো, তখন আমি খুব ভয় পেয়ে যাই, তখন আমি আসি। আসার পরে এক অফিসে ওকে ওঠার পর ওখানে ও বলতেছে কি মোবাইলে কথা বলছে, তাও কি এক ব্যারিস্টারের কাছে সব বলতেছে, আমি যা অনুভব করলাম মোবাইলে, তখন বলছে যে তুমি আমার সাথে এমন কিছু করলা, এখন আমার থেকে তুমি দূরে সরে আসো, তাই না? আমার সাথে কথাও বলো না, তা আমার দোষটা কোথায়? আমি বিয়ে করছিলাম তার সমস্যা, তো তুমি সাথে বন্ধু হিসেবে থাকতে পারো। তো এ ধরনের কথা শুনে আমার ভালো লাগে না, যে তোমার বিয়ে হয়ে গেলে তুমি সেখানে থাকো, সমস্যা কি? তোমার স্বামীর সমস্যা, তুমি ডাক্তার দেখাও, আর নাহলে আমি ডাক্তার দেখাবো। কিন্তু তারপরে সে আমার মহল্লার একটা ছেলের কথা আবার বলতেছে, ওই ব্যারিস্টারের কাছে তো বলতেইছে, আবার আমার মহল্লার একটা ছেলের কাছে বলতেছে যে হলো নাম্বার ওয়ান একটা মনে করেন যে কথা কি বলবো ব্ল্যাকমেল করে, যে তুই যদি আমাকে টাকা না দিস আমি পুলিশ ধরাই দেবো। হ্যাঁ ব্ল্যাকমেল শুরু করলো এই মেয়ে। তখন ভাই বিশ্বাস করেন যখন আমাকে মহল্লার ছেলেটার কথা বলছো না, এমনি ছেলেটাকে আমি খুব ভয় পাই, কারণ একটু বকাটে কিছু মেয়ের। তারপরে আমি আমার রাগ কন্ট্রোল করতে না পেরে বিশ্বাস চাদর ছিল না, চাদরটা মুখে প্যাঁচা ফেলে, প্যাঁচা ফেলে ওয়ালে, মানে ওয়াল তো তিনটা ওয়াল, তিন ওয়ালে বাদ দিই মাথা।
মানে মেয়েটি তখন আপনার কাছেই ছিল?
আমার পাশে ছিল এবং খাটের উপরে। এই ফার্স্ট আমি কাউকে আঘাত করি, এভাবে মারতে মারতে পুরো চেহারাটা মনে আর এবার গলা পুরো পাতুলি দিছে। এবারে পাশের রুমের একজন বলতেছে ভাই এই রুমে খুন করা হচ্ছে। তখন ম্যানেজার ফিরে আসে, মেজা এসে আমার দরজা নক করে, এই দরজা খুলে দরজা খুলে দরজা দরজা খুলে, তখন আমি বলতে যে শোন তুই যদি একটাবার কিনে আস আর যদি আমার কথা সত্যি তবে তোর আমি জবাই করবো, একটা ফোন করলে ফাঁসি দশটা করলে ফোন ফাঁসি, আমি তো জবাই করবো, তুই আমার ডাক্তার সামনে আসবি, কিন্তু তুই এখন আমাকে আমার এলাকার ছেলেদের কাছে ব্ল্যাকমেল করাচ্ছিস,
আশেপাশে
করার পরে ওই আমার সামনে যে রুমের আমার সামনে একটা গলি তো বোঝেনি, আমার ছিল বামের গলি ছিল ডানের গলি, তো গলির রুমের ও যায় দেখিনি আসতে ম্যানেজারে, তখন প্রায় সাড়ে বারোটা কি পনেরো একটা মতো, আমার কথা হলো তোর সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখবো না, তো পরবর্তীতে যখন মারতেছি মারতে মারতে এক পর্যায়ে ওই যে দরজা খুলতে পড়লো, তখন আমি ওকে হুমকি দিলাম যে তুই যদি একটা বার আমার কথার বাইরে যাস তাহলে তোর তো আমি জবাই করবো, তুই আমার সম্পর্কে জানিস নি, এই কথা বলি মারপথে বলছি ঠিক আছে আমি কিছু বলবো না, এরপর মনে করেন যে ও চুপটা হয়ে গেল এবং ফ্রেশে আসলো, আমি দরজা খুলে দিলাম, তখন ম্যানেজারকে বললো যে ভাই অ্যাকচুয়ালি আমাদের জীবনে ভুল বুঝা বুঝি অ্যাকচুয়ালি তেমন কিছু হয় নাই, তখন ওই ম্যানেজার বললেন যে এটা হোটেল আপনার বাসা বাড়ি না যে চাকরি যেটা করবে, তারপরে ম্যানেজার বললো যে আজকের পর থেকে আপনি আমাদের এখানে আর আসবেন না, তখন আমি আর কিছু বলিনি ভাই না বলি তারা শুয়ে আছে, এবং ওই রাতের ভিতরে তার সাথে আমার অনৈতিক কোনো সম্পর্ক হয়নি, কারণ তারপর তোমার একটা ঘৃণা, তো এরপরে ওরে সুন্দর ভাবে আমি নাস্তা করাই নিয়ে আসি, ওরে সিএমজি ভাড়া দিয়ে বিদায় করে দিই, ও চলে যায় এবং আমার মামির কাছে ফোন করে বলে, আমার রাতে তো শুয়েছিলাম না আমার মোবাইল অফ ছিল, তারপর ও অন করেছে, ওগুলো সব নাম্বার নিছে, আমার মায়ের নাম্বার নিছে মামির নাম্বার নিছে, নিয়ে ফোন করে সবকিছু বলছে, বলার পরে আমার মামি বলতেছে যে তুমি এমন কিছু হয়তো করেছো যার ফলে সে তোমার মা আছে, নাহলে তো এই ধরনের রাগের মানুষ না, কারণ ও বলতেছে যে আপনার ভাইনি যে কত বড় খারাপ সেটা আপনি জানেন না, মামি বলছে আমি বলবো কিভাবে কারণ সে তো আমাদের কাছে থাকে না, সে ঢাকায় থাকে বছর এক দুবার আসলে আসে না আসে না আসে, এর পরবর্তীতে ভাই আমার সাথে আর যোগাযোগ হয় নাই, তখন থেকে ও চলে যায় আর আমিও যোগাযোগ আসন্দ করি নাই, এখন সে মরে গেছে না বেঁচে আছে একমাত্র আল্লাহ জানে, এরপর আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার মা আমাকে বলে যে আর কত তুই একটা বিয়ে শাদী কর, তখন আমি একটা মেয়ে দেখতে যাই সেটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে, এটা হচ্ছে ঈশ্বরদী থানার মধ্যে, তো মেয়েটা দেখতে গেলে মেয়েটা আয় পাশ কিন্তু মেয়েটা খুবটা সুন্দর না, তখন ভালো লাগে না আমার, তখন আমি মাকে বলে খুব সকালে চলে আসি, আমি কিছু না খাই চলে আসি বাড়ি থেকে ঢাকা চলে আসি, ঢাকা আসার পর তো দোকানে কাজকাম করছি আসি বেশ ভালোই, হঠাৎ করে রাজু আমাকে একটা কন্ট্যাক্ট দিয়ে বলে মামা যেটা যে কথা না বললেই না, মামা আপনি এই মেয়েটার সাথে কথা বলে, আমি মেয়ে না মহিলা, বলছে যে আমি তো প্রেম করতেছি মেয়ের মেয়ের সাথে আপনি মেয়ের মায়ের সাথে করেন, তা আমি বললাম তুই একটা গাধা তুই করতে যে মেয়ের সাথে যে মেয়ে পরে আয় রাজু আমার কাস্টমার, তো পরবর্তীতে আমি কথা বলতে থাকি, ওনার নাম ছিল কহিনুর এবং উনি উত্তরা প্রধান শিক্ষিকা, তার বয়স ছিল 44 এবং উনি এতই সুন্দর যে বলার বাইরে, তো ওনার হাজব্যান্ড থাকতো অস্ট্রেলিয়ায়, ওনার মেয়ে একটা উনি এবং বাড়ির ধারাতে দূরে বাড়িও রয়েছে, তো আমি কথাবার্তা বলতে 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 উনি আমাকে একদিন ইনভাইট করে যে তুমি আসো আমি তোমাকে দেখি, তখন আমি তাকে দেখতে যাই, আমার সাথে ছিল ফিরোজ বাড়ি বরিশাল, তো আমি দেখি যেটা বিশ্বাসযোগ্য না, আমি কার সাথে কথা বলি, লম্বাতে আমার মনে হয় 6 ফুট, এরপরে শাড়ি পরে আসতে খুব সুন্দর, এসে বলল তুমি যে আমি আমি যাই, তখন উনি আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে একটা অফিস রুমে বসতে দিলাম, বসলাম তো কি খাবে আমি কিছুই খাবো না, কারণ ওনাকে
ভদ্রমহিলার সঙ্গে আপনি কেন কথা বলতেন,
উনি প্রেমের অভিনয়,
আপনি নাম্বারটা পেলেন কিভাবে,
উনি রাজুর মাধ্যমে,
নাম্বারটা আপনার রাজু কিভাবে পেয়েছে,
রাজু করতো প্রেম মেয়ের সাথে আর আমার দিকে রাজু মেয়ের মায়ের নাম্বার, রাজু বাড়িওয়ালার ছেলে,
বাড়িওয়ালার ছেলে
আমার কাস্টমার,
আপনার কাস্টমার,
তো যখন আমি দেখতে যাই কিবরা ভাই বিশ্বাস করবে না বললে, ওনাকে দেখে শুধু আমি না যে কেউ চমকে যাবে যে আমি কি আর উনি কি, কারণ লম্বাতে শিক্ষায় দীক্ষায় কোনো দিকে আমি না, আর ওনাকে দেখে আমার খুব ভয় লাগে, কেন ভয় লাগে তখন র্যাবের তৎপরতা খুব বেশি, তো আমি চিন্তা করলাম
ফোনে আপনি কি ধরনের কথা বলতেন,
ফোনে আমি বিভিন্ন ধরনের কথা বলতাম, কারণ ওই একজন মানুষের অ্যাবসেন্ট অনেক কিছু বলা যায় কিন্তু প্রেজেন্টে কিন্তু কিছু বলা যায় না,
ওকে ফাইন, ভদ্রমহিলা কখন আপনার সাথে কথা বলতো,
ভদ্রমহিলা আমার সাথে কথা বলতো যখন সকালে 9টার দিকে একবার স্কুলে যেত তখন একবার বলতো আর লাঞ্চের টাইমে একবার কথা বলতো, কিন্তু উনি আমাকে মিস কল দিত জাস্ট আমি ব্যাক করতাম,
আচ্ছা আচ্ছা,
তো পরবর্তীতে ওনার সাথে খুব বেশি সময় আলাপ করলাম ওনার অফিস রুমে বসে, তো আলাপ করার এক পর্যায়ে আমাকে তখন লাঞ্চের টাইম বলছে তুমি কি খাবে, এদিকে কিন্তু প্রথম যেয়ে কিন্তু আমাকে ওই চানাস্তা করাইছে, তো পরবর্তীতে আমি বলছি কিছু খাবো না, বলছি কেন, তো আমি বললাম যে আমার কেন একটা খুব আনইজি ফিল করছে, বলছি কেন, তো আমি বলছি কারণটা হলো যে আপনাকে অর্থাৎ তোমাকে আমি মোবাইলে যা বলেছিলাম যা বলি সেটা আমার উচিত হয়নি, আজকের পর থেকে আমি আপনাকে আর স্মরণ করবো না। তখন উনি আমাকে বলছে যে তোমাকে সত্যি কথা বলবো আমি কি বলছে, তোমাকে প্রথম যখন দেখলাম তোমার ফেরত একটা মায়া ছিল, বেশ উৎফুল্ল ছিল। যখন আমি তোমাকে আমার অফিস রুমে নিয়ে আসছি তখন তোমার একটা মন চেহারাটা মলিন হয়ে গেল, একটা ভয় কাজ করতেছে। কারণটা কি, তুমি কি ভয় পাচ্ছ? আমি স্বামীর তো এই জীবনে ভালো কাজ কোনোদিনও করি নাই, কিন্তু আজকে একটা ভালো কাজ করতে এসে দেখতে আসছি, কিন্তু এই দেখতে এসে আমার ভয় কাজ করতেছে। কেন? আমি বললাম যে আপনি যে জায়গাতে আসেন দায়িত্বে, প্রধান শিক্ষিকা তার মানে কি, সেই দায়িত্বটা আপনার যে কাউকে ফোন করলে আপনাকে সে কেয়ার করবে, কিন্তু আমাকে করবে না। পরবর্তীতে উনি আমাকে বলছে যে তুমি ভয় পেও না, কোনো ব্যাপার না। এরপরে ওখান থেকে মনে করেন যে আমি কিছুই খাইলাম না, কারণ আমার ভয় মনে ভিতরে একটা, আমি কতগুলো ওখান থেকে বেরোবো। আর ফিরোজ বোধ আপনি তাড়াতাড়ি আসেন, আপনি দেখ ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ভাই। বেরিয়ে চলে এসে ইতিমধ্যে আমি আবার আমার পূর্বে একটা পরিচিত ছিল, ওই যে ফুলমতি আপার কথা মনে পড়ে, ফুলমতি আপার একজনের সাথে আমার পরিচিত ছিল, তখনই যার নাম ছিল পলি। পলিকে আমি ফোন করছি, পলি তুমি কোথায়? তো বলছে ভাই আমি কারণ বাজার। আমি কেন আসতাম? তো বলছে যে ভাই কিছু কেনাকাটা করবো, ছোট ভাই আসছে। তাহলে আমি আসি, বলে হ্যাঁ আসেন। পরবর্তীতে সে পলির সাথে গিয়ে পলি ছোট ভাই একটা প্যান্ট কিনে দিলাম এবং পলির সাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পলিকে নিয়ে গেলাম মনে করেন যে সে অনৈতিক কাজের জায়গায়। এরপর আমি গোসল করে ফ্রেশ হয়ে যখন শার্ট প্যান্ট পরতেছে তখন দেখি ও ফোন দিছে কহিনুর। ফোন দিয়ে তুমি কোথায়? আমি বললাম যে আমি তো কারণ বাজার। তো সে কারণ বাজার কি করতেছে? আমি বন্ধুর বাসায়। তো বন্ধুর বাসা, তোমার তো কোনো বন্ধু নাই? আমি ছেলে বন্ধু, মেয়ে বন্ধু না। এরপরে এর সাথে কথা বলতে 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 ভাই সেদিকে কিন্তু আমাকে ফোন করছে, আর এটাকে মিস কল দেয়। তো কথা বলতে 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 মনে করেন দেড় ঘন্টা মতো কথা বললাম। এখন ওকে আমি বললাম যে দেখো তোমায় আমি যা সরাসরি দেখলাম তাতে আমি তোমার সিকিউরিটির যোগ্য না, তুমি দুইটা বাড়ির মালিক, তোমার টাকা পয়সা শিক্ষিত সব কিছু অলরাউন্ডার, কিন্তু আমি একটা সমস্যা আছি, তুমি হেল্প করবা? কিন্তু কি, আমি কিছু টাকা দিবা? আমি তাকে পরীক্ষা করছি। বলছি আমি তোমাকে টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, কবে লাগবে? তা আমি বললাম যে তুমি কখন দিবা? তো বলছে তুমি যখন চাও। আমি ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে দেখা করো। তখন ও আমাকে বললো কি 14 ফেব্রুয়ারি শুক্রবারের দিন, সেদিনে তো শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস। তাকে কিন্তু আমি সবকিছু খুলে বলছি যে আমার সাথে দেখা করতে হবে, তুমি আমাকে টাকা দেবো, কিন্তু আমাকে সময় দিয়ে কেন পাবে। এখন আমি বলছি তুমি কবে আসবা? তোমার 14 ফেব্রুয়ারি শুক্রবার, আমার স্কুল বন্ধ আছে। আমি দেখো তুমি ভুলটা করো না, তুমি তো মানুষ, রক্ত মাংস করা, তোমার তো একটু বিশ্রামের দরকার আছে, আছে না? বলছি যে একমাত্র তুমি আমাকে সম্মান করো। আমি তো অবশ্যই, কারণ তুমি 6টার দিন স্কুলে যাওয়া আসা করো, তুমি তো একটা মানুষ, তোমাকে বিশ্রাম এই জন্য নিতে হবে, আগে তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি যত্ন নিও। বলে ঠিক আছে। এরপরে ও গাড়ি, তো আমি কোথায় আসবো? আমরা তুমি 21 টেলিভিশনের সামনে আসো। তখন এভিটারের সামনে চলে আসলো, আমি দাঁড়িয়ে আছি। সেদিনকে ছিল শনিবার বেলা 11:30 বাজে। তখন ওখানে আসার পর পরবর্তীতে ও আর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম কাঠপট্টির ভিতর, কারণ বাজার কাঠপট্টির ওখানে একটা ছিল। গেলাম ম্যানেজার, পরে ওখানকার যে ম্যানেজার, আর ম্যানেজারকে আমি ওখানকে আগে থেকে চিনতাম, তখন আসতাম আমি এখানে কন্টিনিউ। তো আসার পরে ম্যানেজার তো খুব খুশি করে দেখি, বলছে যে তোমাকে বলতো জয়দা, ও জানতো আমি হিন্দু। তো বলছে জয়দা আমি একবার, তুমি না এটা সম্ভব না। বলছে যে আমি 2000 টাকা দেবো, আমি মানে 2 লক্ষ টাকা দিলে হবে না, কারণ সে আমার ভরসে আসছে, আপনার হাতে আমি উঠাই দেবো না। এরপরে তার সাথে আমি আমার যা উদ্দেশ্য সেটা সফল আমি করে ফেললাম। সফল করে ফেলার পর দেখি যে ওর ফোনটা বেজে উঠলো, তখন বললো যে এখন তো সময় নেই, এক কাজ করো তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখি যে আমার 5000 টাকা আমার পকেটে, কিন্তু টাকাটা আমি হাতে পারবাম। বললাম তুমি তোমার টাকা দিছো যে? তো বললো না তুমি না চাইছিলে, আমি আমার টাকা লাগবে 10,000, তুমি 5,000 দিলা যে? তো বলছে আজকে তুমি 5,000 রাখো, আমি তোমাকে দু একদিন পর 5,000 টাকা আবার দেবানি। পরবর্তীতে ওর বাসায় গেলাম আমি, আমাকে ইনভাইট করলো, এখান থেকে সাহসটা বেড়ে গেল। বাসায় যাই, খুব সুন্দরভাবে থাকি চাই, এক পর্যায়ে ওর মেয়ে জিজ্ঞেস করে, একদিন সরাসরি দেখিয়ে ফেলে আমাকে, কিন্তু ওই অবস্থায় না, এখানে জিজ্ঞেস করে আপনি কেন আসছেন এখানে, আপনার পরিচয় কি? কারণ আমি কিছু বলার আগে কহিনুর নিজেই বলে যে আমার পরিচয় তো আমার কলিগ, খুব ক্লোজ আমার। তারপরে আমার ফোনে বললো যে তুমি আর কখনো আমার বাসায় আসো না, আমি শুধু কলেজ যাবো, আর তুমি কি আমার সাথে অস্ট্রেলিয়া যাবে? তখন আমি বললাম যে না আমি অস্ট্রেলিয়া যাবো না, তোমার হাজব্যান্ড তো আমি অস্ট্রেলিয়া কেন যাবো? তখন ও আমাকে বললো যে আসলে তোমরা স্বার্থপর, তোমাকে আমি প্রতিশ্রুতি করতে চাইছিলাম। আমি বললাম ইচ্ছে করলে এই ঢাকাতেও করা যায়, বাংলাদেশেও করা যায়, তুমি অস্ট্রেলিয়ায় যে আমাকে প্রতিশ্রুতি করবে এখানে কেন করলে, সমস্যা কি? তো পরবর্তীতে সে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়াতে আমাকে একদিনই ফোন দেয় যে তুমি এখনো ভেবে দেখো, তুমি যদি আসো আমি তোমাকে সবকিছু করে দিই। হয়তো এই কথাটা যারা এই লেসনার শুনছেন এরা কেউ বিশ্বাস করবে যে কি করে সম্ভব, কারণ সম্ভব কখনো কখনো হয়ে যায়। তারপরে ওর সাথে আমার ক্লোজ হয়ে যায় একদম টোটাল। তো পরবর্তীতে আমি যখন দোকানে আবার কাজ শুরু করি, কাজ শুরুর এক পর্যায়ে নুরুদ্দিন সিঙ্গাপুর প্রবাসী, সেই নুরুদ্দিন আমাকে বলছে যে আপনার তো জীবনে মেলা কিছুই করলেন, একটা কন্ট্রাক্ট দেবে কেমন পারেন একটু আলাপ করেন দেখি, যদি পারেন আপনি যা চান আমি তাই দেবো।
আমরা বিরতির ঘন্টা বেজে গেছে, আমি জানি না আজকের এই গল্পটাকে আপনারা যদি মজার জায়গা থেকে নেন, ফানের জায়গা থেকে নেন, সেটাও এক ধরনের নেয়া, এবং একই সাথে যদি লেসনের জায়গা থেকে নেন তাহলে নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই ভদ্রলোক কেন এসে এই জিনিসগুলো কনফেস করছে, সেটা তো অবশ্যই একটা বেসিক জায়গা থাকবে, সেটাও একেবারে জেডিএস বিশেষের দিকে গিয়ে। এবং একজন মানুষ একজন নরসুন্দর কিভাবে জায়গা করে নিতে পারে, অনৈতিক কাজগুলো করতে পারে এবং সমাজের উঁচু লেভেল থেকে শুরু করে নিচু লেভেল প্রত্যেকটি জায়গায় মেয়েদের কাছে বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করে ফ্রড করা সেটা করতে পারে, সে ব্যাপারে একটু সচেতন হলেও হওয়া যেতে পারে। আমরা কি বলবো, সারবস্তু অনেকখানি এলোমেলো, কিন্তু আমরা আসতে চাই একেবারে বিরতির পরপর। আই এম রিয়েলি নট স্যাটিসফাইড, যে সেভাবে যে বলছে সেটাতে আমি আসলেই স্যাটিসফাইড না, কারণ মনে হচ্ছে যে প্রচন্ড গদ বাঁধা এবং গল্পের মতো করে বলা, শিখিয়ে দেওয়া, মুখস্থ করে এসছে কোথা থেকে এরকম। বাট দিস হ্যাপেন হিজ লাইফ, এটা তার জীবনে ঘটেছে এবং যে কারণেই নিজে যেচে সেধে এসে এই অপরাধগুলো সে স্বীকার করছে, হয়তো বলার জায়গাটা সঙ্গে সম্পূর্ণ না। যাই হোক, আমরা ফিরে আসবো রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ yourself.
FM 89.2
মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক থাকলে হবে জুনিয়র এনার্জি আপনার সাথে। কোটি মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
প্রপার্টি লিভস করি
এখন সময় রাত একটা, প্রপার্টি লিভস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
খুবই সন্দেহজনক মনে হলো, কিন্তু মানুষ যখন অপরাধ স্বীকার করে জেঁচে গিয়ে সেধে গিয়ে এখানে স্টার হওয়ার কোনো সুযোগ নেই। বলার জায়গাতে এক ধরনের ধারাবাহিকতার অভাব আছে, কিন্তু এগুলো তার জীবনে ঘটেছে এবং ঘটেছে বলে সে এখানে সে স্বীকার করছে। আমরা প্রত্যেকটা জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে প্রুফ করে তারপরে এখানে আনার চেষ্টা করি, সেই জায়গাটা থেকে আপনারা কিছুটা হলেও আমাদের বিলিভ করতে পারেন। ওকে, আমরা চলছি তার কাছে। আর আপনাকে বলতে চাই, আপনারা যদি আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের এখানে সে কনফেস করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। তারপর
যখন সে আমাকে নাম্বারটা দিল নুরুদ্দিন ভাই, নাম্বারটা পাওয়ার পর আমি প্রথম একদিন ফোন দিই, রিসিভ করে না। এরপরে রাত 12:55 আমি একটা কল দিই, তাও রিসিভ করে না। তো 1:15 আমাকে দুর্নীতি কল দেওয়া হয়, অর্থাৎ রাবি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। আমি ঠিকই
তো, কি কল বলে এটাকে?
দুর্নীতি কল বলা হয়।
কেন দুর্নীতি কল বলা হয়?
দুর্নীতি কল কারণ আপনি আমাকে কল করতেছেন, অথচ টাকা আমি আপনাকে দেবো।
ওকে, বাই দ্য ওয়ে, এটাকে আপনারা দুর্নীতি কল বলেন?
এটাকে আমরা বলি দুর্নীতি কল।
ওকে, ঠিক আছে, হ্যাঁ বলুন তারপর।
তো এই দুর্নীতি কল, তখন আমি লাইনটা কেটে দিয়ে নিজের থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমাকে জিজ্ঞেস করলো কে বলছেন, আমি বললাম আমি কাজল বলছি। কোথা থেকে? কুষ্টিয়া থেকে। তো আপনি আমাকে ফোন করেছেন কেন? আমি বললাম যে মনটা ভালো নেই, তো ঘুম আসছে না, তো অনেক কষ্ট করে এই নাম্বারটা আপনি বানালাম, বানিয়ে কল দিলাম, কিন্তু আপনার মতো একজন মহান মানুষের সাথে যে কথা হবে সেটা ভাবতেও পারিনি। এরপরে বললাম মহান মানুষ কেন বলছেন? আমি তো মহান মানুষ এজন্য বলছি যে আমাকে রাত 1:15 দুর্নীতি কল দিতে পারে, তাকে মহান না বলে পারা যায়? এখন কাটতেছে 29 পয়সা, সেই টাকাও দিতে পারে, তাকে মহান না বলে কি উপায় আছে আমার? এরপরে তার সাথে কথা বলতে থাকি বিভিন্ন ভাবে, কথা বলতে 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 1:15 থেকে শুরু করে সকাল 6টা বাজে। আর এই মেয়েটার একটা ক্যারেক্টার ছিল কি, যেই ওকে ফোন দেখ, যে কোনো ছেলে ফোন দিলে প্রথমে বলবে যে আমার সাথে কথা কি শেষ হয়েছে আপনার? বলে হ্যাঁ হয়ে। আর কিছু বলবেন? তখন বলবে কেন কথা বলতে চাচ্ছেন না কেন? তখন বলবে আমার সাথে কথা না বলে বাজারে গিয়ে আপেল কমলা কিনে মা বাবারে খাওয়ান, দোয়া করো, আমার সাথে কথা বলার দরকার নেই, কারণ আমি অসীম আমার সাথে কথা বলি না। অথচ সেই মেয়েকে আমি কিভাবে লাইনে আনলাম? যখন তাকে আমি মহান বলেছি সে তো আল্লাহ গদগদ, তাই হ্যাঁ আমার বলছে কি, পরবর্তীতে আমাকে সে বলে দিল যে আমি যেন দিনে তাকে ফোন না দিই, কারণ দিনে ফোন দিলে তাকে আমি পাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? রাতে ঠিক প্রত্যেক দিন কন্টিনিউ আমার সাথে রাতে কথা হয়। কথা হওয়ার এক পর্যায়ে একদিন আমাকে বললো যে কাজল তুমি আমার একটা কথা রাখবো। আমি কি বলছো? আমার আব্বা আমাকে মারছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি কিছু মনে নেওয়া, তুমি আমাকে বলে যাও। আমি বললাম তোমার আব্বা তোমাকে মারছে, তুমি কলেজে পড়ো, আর এটা তো ঠিকানা নেই। সে বলতে পারতো যে অনেক রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়, বাবা হয়ে মেয়েকে হাত তোলা এটা তো মানবের দিক দিয়ে অন্যায়, তোমাকে সে বোঝাতে পারতো, কিন্তু তর্ক করা ঠিকানা নেই। তো বলছে যে কাজল সামনে তোমার পরীক্ষা, আমি ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে তোমাকে চলে আসবো, তুমি কি আমাকে নেবে? আমি কি, আমি তো তোমার জন্য অপেক্ষা আছে, তুমি কি আসবে? এরপর সে বললো যে হ্যাঁ আমি কালকে আসবো। এর সাথে কিন্তু আমার কথা হচ্ছে কি বিয়া ভাই, ও কালকে বলতে গেলে রাতটুকু সময় আছে আমার। এরপরে ওর সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে আমার একটা মিস কল আসে, সাথী মিরপুর 10 থেকে। তো কথাবার্তা বলার এক পর্যায়ে সাথীকে বললাম যে তোমার সাথে কি আমার দেখা হবে? এর সাথে কিন্তু ফ্ল্যাট পরে দেখা হবে, কার সাথে? যার নাম কিন্তু আমি বলিনি, সে মেয়েটার নাম ছিল হচ্ছে রাবু, আর আমাকে যে মিস কল দিল সে হচ্ছে সাথী। ইতিমধ্যে পিঙ্কি আবার কল দিয়ে বসলো। আমি জানি যে আমার কথাগুলো কারোর বিশ্বাস হবে না, তবে নিজের বুকে হাত রেখে বলতে পারবো যে একদম মিথ্যা বলছি না। পরবর্তীতে ও কিন্তু আসবে, রাতের রাতে আসবে, পরদিন রাতে। আচ্ছা, সাথীকে আমি বললাম যে আমি আসতেছি, খুলনা থেকে আসবো, ইস্টার্ন প্লাজা তাই মোবাইল চালাচ্ছি, এবং তাকে ট্রেনের শব্দ শোনালাম, ওই চলন্ত সিঁড়ির শব্দ। অনেকে লক্ষ্য করবেন ট্রেনের শব্দটা সাইড থেকে শুনলে আর ওই চলন্ত সিঁড়ির শব্দ কিন্তু প্রায় ঝকঝক একই শব্দ। তো পরবর্তীতে আমি কি করলাম, ওকে শব্দ শোনাচ্ছে আমি আসতেছি, তুমি কিন্তু মিস করো না, দেখা হবে কোথায়? ফারামগেট দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এদিক থেকে ওই পিঙ্কিও কিন্তু বলতেছে আমি হাতিবিল থেকে আসবো। আমি পিঙ্কিকেও চিনি না, মানে তিনজনে কাউকে আমি চিনি না, কখনো দেখিও নি। আচ্ছা, প্রথম জন আমি সাথে সাথে দেখা করলাম ফারামগেটে, দেখা করে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাবে? ও বললো আপনি যেখানে নেবেন। আমি তো তুমি আমার চেনো না জানো না, তুমি আমার সাথে যাবো, আমরা তোমার সাথে কিছু করি, তো বলো তোমার কথা বিশ্বাস আছে। আমি তো দুই দিনে তুমি বিশ্বাস করলে কিভাবে? বলছে যে ওই কথার মতো কথা হলে অল্প কথায় বোঝে, আর জাতের কুসু হলে অল্প জালে শীতে। কুসু তোমাকে আমি বুঝতে পারছি যে তুমি ভালো লোক, কিন্তু আমি তো কতটা খারাপ লোক সে তোমাকে চিনে না জানে না। পরবর্তীতে তাকে আমি রেস্টুরেন্টে নিয়ে গেলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বললাম চলো এক ফ্রেন্ডের পাশে একটু আলাপ করে চলে আসবো। তো বলছো ওখানে গিয়ে কি আলাপ করবা? আমাকে সমস্যা নেই চলো যাই। এরপরে ওর সাথে আমি আলাপ করলাম, শ্রোতা তো অবশ্যই বুঝতে পারছেন কি আলাপ করলাম, কিন্তু ও কিন্তু রাজি না, ও অনেকটা কাঁদলো। এরপর আমি তার হাতে বাই ধরে ক্ষমা চাইলাম, এবং তাকে এখানে একটা বলা ভালো যে আমি কিন্তু প্রত্যেকটা সময় বিপদ থেকে দূরে থাকি, সেটা কি যাতে ভবিষ্যতে আমাকে বলতে না পারে যে আমার হচ্ছে না, আমি সমস্যায় আছি। তখন আমি আগে থেকে খাওয়াই, জিজ্ঞেস করে যেটা কিসের ওষুধ, আমি বলে যাতে তোমার শরীর কোনো ব্যথা না করে বা জ্বরটা না হয় এই কারণে। তো পরবর্তীতে ওটা খাওয়ানোর পর আমার কোনো রিস্ক থাকে না, পরে ওকে সুন্দরভাবে যে অধ্যানপন্থে আগে দিয়ে আসতাম রিক্সায়, ওকে আগে দিয়ে আসার পর ও কিন্তু আমার কাছে জানতে চালো না যে আমি কবে ফোন করব বা কবে আসবো। ওষুধ এটুকু বললো তুমি ভালোভাবে পৌঁছায় আমার ফোন দিও, সাথে বললো। এরপরে পিঙ্কির কাছে আসি, পিঙ্কি কিন্তু এসে অপেক্ষা করতেছে, এখন পিঙ্কির সাথে দেখা হয়েছে। তো পরবর্তীতে পরে আমি ফোন করলাম যে আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা আছি আর তুমি চলে গেলে এটা কি ঠিক হলো? পরে ও বলছে ঠিক আছে আমি আসতেছি। তখন ওরে আমি ওই যে কারণ বাজার ওখানে ওর সাথে আমি দেখা করি, দেখা করে আবার নিয়ে যাই আর এক জায়গাতে, তারে নিয়ে গিয়ে তারে রিক্সা ভাড়াতে বিদায় করে দিই। এরপরে রাত 10:30 বাজে, তখন রাবু আমার ফোন দিছে যে আমি কিন্তু লঞ্চে আসতেছি, কারণ ওর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে যে ফর্ম ফিল আপ সেটা করেও চলে আসবে। এরপরে কিন্তু রওনা দিছে। এখন রাত যখন 2:55 বাজে, তখন আমি গেলাম সদরঘাটে। তো সদরঘাটে যাওয়ার পর আমি তাকে রিসিভ করলাম, রিসিভ করার পর ওখানে তো আমি গাড়ি পাইলাম না, কারণ ভাড়া আছে অনেক বেশি। পরে ওদিকে কিছু দেখলাম যে ককটেলও ফোটাইল পাবলিকে, একটা আতঙ্কে ছিলাম। এরপরে ঠিক 6:13 বাসে উঠলাম, এসে ফারামগেট নামলাম, নামার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর ফোন দিলাম আমার সেই কার্যালয়ে আর কি, যেটা বলেন। ফোন দেওয়ার পরে বললো যে ভাই আপনি আসেন, পরে দোকানে থাকলাম ওখানে, থাকার পরে খাওয়া দাওয়ার পর ওই দিন গেল, সারাদিন রাত গেল পরের দিন। আর এদিকে আমার যে ফোন নাম্বার দিয়েছিল সেই নুরুদ্দিন, নুরুদ্দিন আমার টোটাল 57 কল দিছে, ওরম বলছি আমি কিন্তু ও কিন্তু চলে আসছে, ও বিশ্বাস করে না। আচ্ছা, আসার পর পরবর্তী আমি জিজ্ঞেস করলাম যে নুরুদ্দিন ভাই আপনি তো আমার ফোনটা দিলেন, আপনি তো বুঝে আসছেন আমি রিসিভ কেন করতেছি না। পরে নুরুদ্দিন ভাই যাত্রা বাড়ি থেকে সুরা চলে আসছে খালিফায়, মানে 300 এই নিয়ে চলে আসছে, একটা আশ্চর্যজনক ঘটনা। তো পরবর্তীতে আমি নুরুদ্দিন ভাইয়ের সাথে ওর ফেস করাই নাই, কারণ নুরুদ্দিন তার বাড়ি আর ওর বাড়ি পাশাপাশি। তো পরবর্তীতে আমি শুয়ে আছি, ঠিক তখন দেখি ওর মোবাইল একটা ফোন বাজে, রাবুর মোবাইলে। তখন রাবুর এক চাষি, দূর সম্পর্কের চাষি, ও ফোন করে বলছে তুই কোন জায়গায়? বলে আমি ঢাকা চলে আসছি। বলে ঢাকা চলে কার কাছে? পরে আমাকে বললো তুমি কথা বলো। পরে আমি কথাবার্তা বলার এক পর্যায়ে আমি বললাম যে অ্যাকচুয়ালি আপনার মেয়ে তো এভাবে রাগ করে আসছে, তো কোথায় রাবু না বিয়ে হয়েছে বলে? আমি বললাম যে রাবু আসছে আজকে, দুই দিনটা বিয়ে হলো কিভাবে, কার সাথে বিয়ে হলো? পরবর্তীতে রাবুর একটা প্রবাদ ভাই ছিল, বাড্ডা থাকতো, তার নাম আমি জানি না, কোনোদিন কথাও বলি নাই। রাবু ওর নাম্বারে ফোন করলো, ফোন করে বলতে ভাই আমি এই জায়গায় চলে আসছি, তুমি আমার নিয়ে যাও। তো পরবর্তীতে আমি ওখান থেকে নামলাম, নামে রাবু সাথে করে সিএনজি নিয়ে সুদা বাড্ডা চলে গেলাম। বাড্ডা যাওয়ার পরে ওখানে নামাই দিলাম, দেওয়ার পর ওর ফুবাতো ভাই আমার সাথে কথা বলবে তো? কোনো কথা বললো না, সুদা রাবুকে নিয়ে চলে গেল। রাবু আমার সত্যি ভালো তুমি যাও গা। আর ওই মুহূর্তে আমি রাবুকে 720 দিই। 720 পাওয়ার পর সে আমাকে আধা ঘন্টা পর একটা ফোন দিয়ে বলছিল যে থ্যাংকস, আমি থ্যাংকস কি জন্য বলে আমি বাড়ি ফিরে যাবো না, তো বাড়ি ফিরে যাবে না, তোমার মা বাপ কাঁদবে আর আমার সাথে যোগাযোগ বলে যে তুমি আমার ফোন টোনার দিও না, ঢাকা নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তো পরবর্তীতে এখন আমি শুধু এটুকু বলবো যে আমি প্রতিরাতে বিজ্ঞাপনও দিয়েছিলাম পাত্রী সাই, এই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে মংলা থেকে একটা ডাক্তার নার্গিস ডাক্তার, সে ডাক্তার আসে যে ডাক্তারের কাছে আমি একটা ছবিও পাঠাই, তো উনি আসার পর কাপড় দেখা হয়, তো দেখা হওয়ার পরে আমি যা চেহারা দেখছিলাম তাদের বাস্তবে মিলে না, শুধু একটা জিনিস খুব ভালো চুলগুলো অসম, দুটা শ্যাম্পুতে তার চুল কোনো কোনো ভিজবে না, এত লম্বা চুল তার। তো পরবর্তীতে তার সাথে রাতে আমি এই হোটেলে থাকি,
আমি
এখানে বলি ও বলতেছে যে তুমি আবার রাখবা কোথায়, আমি রাখার একটা ব্যবস্থা আছে এক, আর দ্বিতীয়ত ওর একটা চাকরির ইন্টারভিউ দেবে আবার মানে ঢাকায় সে যে কোনো ইয়াতে চাকরি করবে, সে আমাকে বলতেছে ডাক্তার, কিন্তু পরে দেখলাম যে সে ডাক্তার না ওই গ্রাম্য ডাক্তার আর কি। তো পরবর্তীতে ওই যে বড় মগবাজারে বিশাল একটা বিল্ডিং ওখানে গেলাম পরে নিয়ে নিয়ে চাকরির ইন্টারভিউ টিকলো না, কারণ আগে সেখানে 5,000 টাকা জমা দিতে হবে এবং সেই টাকা জমা দেওয়ার 3 মাস পরে তারা যোগাযোগ করবে আর কন্টিনিউ তাকে যোগাযোগ করতে বলেছে, কিন্তু সে যোগাযোগ বলছে আমি আপনাকে টাকাও দেবো না আমি চাকরি করবো না। এরপরে আমি 2 দিন রাখি তাকে ওখানে, 2 দিন রাখার পরে একবার আমি ওদের খুলনাতে যাই, খুলনাতে যাওয়ার পর দেখি যে একেবারেই শোচনীয় অবস্থা খুলনা মংলায়, ওদের মাছের ঘের আছে, চিংড়ি মাছ চাষ করে, ওরা হচ্ছে 2 বোন আর 1 ভাই ওই বড়। তো পরবর্তীতে ওখান থেকে মনে করেন যে আমি চলে আসি ওই সুন্দর কোথা দিয়ে, আমি কিন্তু সাথেই যাই, কোথা দিয়ে আসার পর আমার সাথে আর যোগাযোগ নাই, হঠাৎ একদিন আমি ফোন দিই যোগাযোগ নাই, 2 দিন পর মোবাইল বন্ধ। এরপরে মনে করেন যে ও তো আসছেই, ও আসার পরে আরো অনেক মেয়ে আসছে যেটা বরিশাল মোলাদের থেকে আসছে, সেটারে আমি যে বিশ্ব ইস্তেমা আছে বিশ্ব ইস্তেমার কাছে ওখানে রেখে চলে আসছি, ওর কোন চাচা আছে। তো এরকম আমার শুধু একটা দুঃখ যে আমি একজনের উপর প্রতিশোধ নিতে গিয়ে এতগুলো মানুষের যে ক্ষতি করছি, যেটা একে বলে মানে অনেকে বিশ্বাস করবে না, বিশ্বাস এজন্য করবে না যে এটা বানানো গল্প, কিন্তু নিজের বুকে হাত রাখবে কেউ যদি প্রমাণ চাই যে প্রুফ কি আমি তাও দিতে পারবো। আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, কারণ অনেক প্রোগ্রাম আমি শুনেছি যার মধ্যে যাহা বলিব সত্য বলিব এই প্রোগ্রামটা আমার খুব ফেভারিট, জীবনের গল্প আছে
স্টোরি। আমরা এই পর্যায়ে যেটা করব আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর আব্দুল ইসলাম, তো শুনলেন তো আপনি, আপনার তো কি বলার আছে?
আমরা পল্লীজয়ের মূল গল্পটা শুনলাম, এর আগেও আমরা এরকম আরো দু একটা কাহিনী শুনেছি যে এই জয়ের মতনই তারাও এরকম করত, এবং একটা ব্যাকগ্রাউন্ড যেটা সবক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে যে প্রথম দিকে তারা কোনো একটা মেয়ের কাছ থেকে প্রতারিত হয়েছে অথবা তাদের কাছ থেকে সে কোনো না কোনো একটা আবেগতা আঘাত পেয়েছে। আমরা আমি এই আগের অনুষ্ঠানে যেহেতু চাঁদপুরের একটা কাহিনী বলেছিলাম যে খুবই বিখ্যাত একটা পত্রিকা তখন এসেছিল রসিকা, সে একটা সম্পর্ক করতে গিয়ে ওই মেয়ের আত্মীয়স্বজন রাজি হয়নি, মেয়ের রাজি হয়নি, তাকে প্রত্যাখ্যান করাচ্ছে এবং তাকে অপমান করেছিল, সেখান থেকে সে ক্ষুব্ধ হয়ে পরবর্তী পর্যায়ে ওই এলাকার এবং দেশের বিভিন্ন অংশ থেকে 9-9টি মেয়ে মহিলাকে সে খুশিয়ে বা প্রলোভন দেখি নিয়ে এসে তারপরে তাদের প্রত্যেকটাকে খুন করে ফেলেছিল। সেই রসিকা এখন বন্দি আছে, জেলে আছে এবং তার বিচার চলতেছে। এই যে সবগুলি কাহিনী বা এর আগে আমরা এই যাহা বলিব সত্যগুলো অনুষ্ঠানে যাচ্ছি যে কয়েকজনকে শুনলাম যে তাদের অনেকটা একই রকম যে তারা প্রথমে কোন একটা মেয়ের কাছ থেকে আবেগগত ভাবে সম্পর্ক দিক থেকে সম্পর্ক ভেঙে যাওয়াতে বা মেয়েটি তাকে অস্বীকার করাতে বা প্রত্যাখ্যান করাতে তাদের ভিতরে একটা তীব্র বিদ্বেষ এবং ক্রোধ সৃষ্টি হয়েছে। এখানেও জয় অতি অল্প বয়সে ইসলাম বদনাম হয়েছে, ঢাকায় সে ছেলেমেয়ে কাজ করতো, তারপরে সে আবার গ্রামে গিয়ে সেখানে আরেকটি মেয়ের সঙ্গে সে সম্পর্ক করতে চেষ্টা করেছে এবং সে ওই মেয়েটা সব ধরনের খরচ দিত, মেয়েটা কিন্তু সেটা নিত, কিন্তু যখনই তাকে প্রেম প্রস্তাব দিল তার ভালোবাসার কথা বললো তখনই মেয়েটা যেভাবে হোক সেটাকে রিফিউজ করেছে। এই যে তার কাছ থেকে সুবিধা নিল অথচ তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে সেটা যাদের হীনমনতা বোধ আছে, যারা নিজের সম্বন্ধে আত্মসম্মান বোধ কম থাকে, তারা কিন্তু এই যে প্রত্যাখ্যান গুলিকে খুব বড় ধরনের অপমান হিসেবে গ্রহণ করে, যার ফলে তাদের ভিতরে ঘৃণা বিদ্বেষ এবং ক্রোধ এমন ভাবে তৈরি হয় যে তারা এরপর থেকে সব নারীকে সেভাবে দেখে এবং তাদের উপর সুদ নেওয়ার চেষ্টা করে, যেটা ওই রসিকার মতন আর অনেক কাহিনী ছিল। এই ক্ষেত্রেও এই জয় কিন্তু সেই কাজটাই করেছে, সে মোবাইলের সব ধরনের মেয়েদের সঙ্গে কথা বলতো। আর আরেকটা গুণ হচ্ছে যে সে কথা বলেই খুব দ্রুত ফটিয়ে ফেলতে পারতো মেয়েদেরকে, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে তাদের যে এভাবে নষ্ট করলো আর সে সম্পর্ক রাখলো না, সে যে শুধুই কেবল একটা প্রতিশোধ নেওয়ার কারণে বিকৃত ভাবে যে সে তার লোভ চৈতন্যতা করলো, এর বিষয়টি কিন্তু কোনো মেয়েই কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি বা তাকে আইনের কাছে নিয়ে যেতে পারেনি। এই ব্যাপারটা একটু সবাইকে বুঝতে হবে যে আসলে আজকাল যে আমরা মোবাইল যে টেলিফোন নিয়ে আসতেছি, আধুনিক প্রযুক্তি আমাদেরকে অনেক সুবিধা যেমন সৃষ্টি করেছে, কিছু সামাজিক অসঙ্গতিও তৈরি করেছে বা সংকটও তৈরি করেছে। এরকম ইন্টারনেট মোবাইল এগুলো থেকে অনেক কি বিভিন্ন অ্যাডিকশন এসে যায়, তারা বিভিন্ন রকমের যৌন অপরাধে যেটা ব্যবহার করে, এবং একজনের সঙ্গে একজনের কথা বলতে গিয়ে সরাসরি দেখা হচ্ছে না, শুধু কথার মাধ্যমে, মিষ্টি কথার মাধ্যমে অথবা মিথ্যা কোনো পরিচয় দিয়ে যেখানে জর্জিত করেছে গণবন দেশে দেখিয়ে এবং মিষ্টি কথা বলে বলে সে কিন্তু মেয়েদেরকে প্রবঞ্চিত করছে, প্রলোভিত করেছে। এক্ষেত্রে কিন্তু এই যে উত্তীর্ণ বয়সের মেয়েদের এবং গার্জিয়ানদেরকে একটু সতর্ক হতে হবে যে মোবাইলে তারা সারা দিন রাত কথা বলে, তার সঙ্গে কথা বলে, কতটুকু কথা বলে, কি ধরনের কথা বলে, এই ব্যাপারগুলিকে একটু যদি মনিটর না করা হয় তাহলে কিন্তু এই বয়সে উত্তীর্ণ বয়সের ছেলে মেয়েরা এরকম যে সম্পর্কগুলি টেকসই হবে না বা বেমানান হবে সেরকম সম্পর্ক চলে যেতে পারে বা একটু খারাপ ধরনের সম্পর্ক চলে যেতে পারে, যার কারণে 30-40 মেয়ে এই ভুল পথে এসে নিজেদের মানে চরিত্র হানি হয়েছে, কিন্তু তারপরে তারা কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি। কারণ এই কারণে যে তারা যে কাজটা করেছে, তারা যে অবৈধভাবে এই যে মেলামেশা করেছে, এই জিনিসটাই কিন্তু তাদের নিজেকে দুর্বলতা হিসেবে কিন্তু তারা দেখছে। তারা দেখছে যে আমরাই তো একটা খারাপ কাজ করেছি, এখন এটা যদি কিছু করতে যায় তাহলে আমার আত্মীয় স্বজনের কাছে বা আমার পরিবারের কাছে বা সবার কাছে বরং আমারই বদনাম হবে, আমারই সুনাম ক্ষুণ্ণ হবে, অর্থাৎ এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। এই যে বাড়াবাড়ি করার দরকার নাই বলে তারা যদি তাকে প্রশ্রয় দিয়ে দিল এই যে এতগুলি মেয়ে তাকে এইভাবে খারাপ কাজ করার বদলে তাকে কোন রকমই সামাজিক বা আইনগত কোনো শাস্তির মুখোমুখি তাকে করতে দিল না বা হতে হলো না, এটাও কিন্তু এক ধরনের তাকে রিওয়ার্ড দেওয়া বলতে আমরা যাকে বলি, তাকে এই প্রশ্রয় পাওয়া পেয়ে সে আরো বেশি উগ্রভাবে আরো বেশিবাদ মাত্রায় সে এই কাজটা করতে এগিয়ে গিয়েছে। তাহলে আমাদের একটা সামাজিক প্রতিরোধ এই করতে হবে, ওই মেয়ে যে মেয়েরা এরকম করতেছে তাদেরকেও বুঝতে হবে যে এরকম টেলিফোনে কথা বলে বলে কারো মুগ্ধ হয়ে তার কাছে নিজেকে একেবারে কারো সঙ্গে যোগাযোগ না রেখে তার খোঁজ খবর না নিয়ে তার কাছে চলে যাওয়া, হোটেলে যাওয়া বা অনৈতিক সম্পর্ক তৈরি করা এটা যে ভুল এবং অন্যায় এটা পাপ, এটা তাদেরকে বুঝতে হবে। এবং যদি এরকম কিছু ভুল করে কোনো ছেলে করেও ফেলে সাহস করে তাকে দৌড়িয়ে দিতে হবে যে সে অন্যায় করেছে, সেটা তার সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে, আইনগত ভাবে তার ব্যবস্থা নিতে পারে। যদি এরকম নিত তাহলে কিন্তু জয়ের আজকে এতটুকু পর্যন্ত সে পারতো না, তার আগেই তাকে সংশোধিত হতে হতো, কোনো না কোনো ধরনের জায়গায় সে আটকে দিতে পারতো। তারপরও সর্বশেষ যে কথাটা হয়েছিল যে আপনাদের অনুষ্ঠানের কথা আমি বারবারই বলছি যে এই ধরনের ছেলেদেরকে কিন্তু তার মা বাবা, আমি যেটা বললাম মা বাবাও যেমন তাদেরকে মানে ঠিক মতন মানুষ করতে পারে নাই বা সঠিক পথে রাখতে পারে নাই, এবং আমাদের যে আইনগত ব্যবস্থা, সামাজিক যে কাঠামো সেখানে এমন কোনো ব্যবস্থা নাই যে তাদেরকে সংশোধন করে দিয়ে বা তাদেরকে দরিয়ে দিবে, কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটা শুনেই শুনেই কিন্তু সেই অপরাধীরা নিজেদের ভিতরে আত্মপ্রুতি হয় যে না আমি কি ভালো কাজ করিনি, আমি কি নিজের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয় এবং তখন তারা আপনাদের অনুষ্ঠানে এসে তাদের সে ওই অতীতের অপকর্ম গুলো সব স্বীকার করে এবং তারা নতুন ভাবে ভালো সুপথে ভালো পথে আসার জন্য তত্ত্বের ঘোষণা করে। যদি জয় সত্যি সত্যি এই আপনাদের অনুষ্ঠান শুনে, যাহাগুলো সত্য অনুষ্ঠান শুনে নিজের এই কুকর্ম অপরাধ প্রতি অনুশোচনা করে এবং তার জন্য সে যদি আল্লাহর কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করে এবং এই পাপ কাজ থেকে সে সরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে আমরা আশা করি এবং এটা খুবই স্বাভাবিক, কারণ একটা জিনিস লক্ষণীয় যে সে শুধু কেবল মেয়েদের সঙ্গে খারাপ কাজগুলি করে বেড়াতো, এটাই তার এক ধরনের অপরাধ। এছাড়া অন্যান্য যে অপরাধ ডাকাতি করা অথবা কাউকে খুন করা অথবা অন্যান্য যে বড় ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল সেইদিকে সে কিন্তু যায়নি, অর্থাৎ তার একটা বিকৃত মানসিকতা থেকে নারীদের প্রতি একটা বিদ্বেষ ক্রোধ থেকে সে যে কাজগুলি করেছিল সেটি তার একটা অপরাধ এবং সেটা তার ভিতরে গেঁথে গিয়েছিল বলেই এবং সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটার কোনো প্রতিরোধ হয়নি বলেই এই মাত্রা কিন্তু সে পৌঁছেছে। এখন যদি নিজের থেকে আবার আত্মপ্রবৃদ্ধি হয় যে না আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তাহলে সে একদিকে আপনার সংস্থার কাছে ক্ষমা চাইবে এবং নিজে আবার ধর্ম কর্ম আবার ভালো করে তার এতদিনের পাপের যে ফলাফল সেটা থেকে সে পূর্ণ অর্জন করে আরো বেশি বেশি করে ভালো কাজ, সৎ কাজ এবং নারীদের প্রতি যে অত্যাচার অনাচার করছে এখন থেকে নারীদেরকে সম্মান করে তাদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে আবার নিজের তাদেরকে ভোগ্যপূর্ণ হিসেবে না ভেবে তাদেরকে যথাযথ মর্যাদা সম্মান দিয়ে তিনি তাদের সঙ্গে এখন চলাফেরা করে এবং একটা অত্যন্ত নৈতিক জীবনযাপন, ধর্মীয় জীবনযাপন করে একটা নারীকে সে সঠিকভাবে বিবাহ করে তার সঙ্গে সংসার করে অন্য কোনো খারাপ পথের দিকে বা দৃষ্টির দিকে না দিয়ে সে যদি নিজেকে সংশোধন করতে পারে তাহলে কিন্তু তার অতীতের সব নৈতিক উন্নত জীবন যাপনের দিকে নিজেকে নিয়ে যেতে রাখবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর আজিজুল ইসলাম। আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই এবং তারপর তার যে মূল্যায়নী কথা কেন সে আসলো সেটা নিয়ে আমরা শুনবো এবং তার আগে আপনাদের কিছু টেক্সট আমরা পড়ব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক কমেন্টস পেয়েছি আজকে আমরা ফেসবুকে, এসএমএস করেছেন অনেকে, ইমেইলও পাঠিয়েছেন। শিহাব ঢাকা থেকে লিখেছেন, ভাই আজকে গল্প শুনে বেশ মজা পাচ্ছি, সাথে সাথে বাস্তব চিত্র সামনে দেখতে পাচ্ছি আর এটাও বুঝতে পারছি নায়ক হওয়ার নেশা মানুষকে কতটা নিচে নামাতে পারে। সুমন ফার্মগেট থেকে লিখেছে, আজকের পর্বটা শুনে খুব উপকার হলো আমাদের, কেননা আমরা জানতাম না যে নায়িকা হতে গেলে কি করতে হয় আর তাদের সাথে মিশতে হয়, আর সে কারণে আমি মনে করি গল্পটা শুনে মেয়েরা উপকৃত হবে। না, ব্যাপারটা আসলে যে সবার ক্ষেত্রে এরকম তা কিন্তু না, হ্যাঁ, এবং সব জায়গাতেই কিন্তু কিছু না কিছু পয়জন থাকে। জয় নামের একজন বন্ধু জয়কে লিখেছে, একটা লম্পট ছেলে ভাইয়া মেয়েদের সাথেও প্রেমের অভিনয় করতো, যে কারণে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করেছে, তাদের সাথে মিথ্যাও বলেছে। কুঞ্জ যাত্রাবাড়ি থেকে লিখেছে, পল্লী জয়ের কথা শুনে মনে হচ্ছে ওর জন্মই হয়েছে শুধু মেয়েদের জন্য, ওর কথা শুনলে মেয়েরা পাগল হয়ে যেত। মেয়েদেরও বলি, এত পাগল হওয়ার কি আছে, কেউ একটু ভালো করে কথা বললে তার প্রেমে পড়তে হবে। কথাগুলির জন্যই বলছি যে মেয়েরা প্রতারিত হচ্ছে, সে আমার বোনও হতে পারত। কুসুম কষ্টদার থেকে লিখেছে, জয় একাধিক মেয়েকে ঠকিয়েছে, তাদের প্রেমের ফাঁদে ফেলেছে, ওর শাস্তি হওয়া উচিত। শুধু তাই না, এমন শাস্তি হওয়া উচিত যাতে এমন অপরাধ আর কেউ কখনো করতে না পারে। ওর মতো ভণ্ড মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। শিলা চট্টগ্রাম থেকে লিখেছে, আজকের গল্পটা শুরু থেকেই শুনেছি, কেননা আজকে অনেক কিছুই শিখলাম। একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে ঠকাতে পারে, কিভাবে আরেকজনের সর্বনাশ করতে পারে, কিভাবে করতে পারে, এর সবকিছুই জয়ের গল্প থেকে শিখছি এবং এর মাধ্যমে সচেতন হওয়ার চেষ্টা করছি। তবে সবাই খারাপ নয়, তাও ঠিক। তারিয়া ঢাকা থেকে লিখেছে, ভাইয়া মেয়েরা কেমন যেন একজনের মুখের কথায় ঢাকাতে চলে আসে, তাকে ঠিক মতো চেনে না, জানে না, শুধুমাত্র মুখের কথায় চলে আসে। ওই মহিলাটাই বা কেমন, যে নিজের স্বামী থাকতেও সে অন্যের সাথে মিশত, তার কি পরিবারের সাথে একবার পরিবারের কথা একবারও মনে পড়েনি? আসলে আমরাই খারাপ, আমাদের নিজেদের আগে ঠিক করতে হবে, তা না হলে সমাজ কখনো পরিবর্তন হবে না। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস দিয়ে ভরে গিয়েছে আমাদের আজকের ফেসবুক। আপনারা যারা এসছেন তাদেরকে অনেকভাবে ধন্যবাদ জানাতে চাই ফেসবুকে। জয়, হ্যাঁ বলুন, আপনি যেটা বলছিলেন যে আপনি জেবিএসবিতে কেন আসলেন এবং আপনার জীবনের শেষ এখন এই অপরাধগুলো করার পরের অবস্থা কি দাঁড়িয়েছে?
এখন অবস্থাটা হলো এবার যা দাঁড়িয়েছে যে আমি একটা, আমার নিজের কাছে মনে হয় যে আমি একটা অপরাধী। কেন অপরাধী? কারণ এতগুলো মেয়ের জীবন আমি নষ্ট করলাম, তারা কিন্তু একটা স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটা কিন্তু সিনমিনি খেলার অধিকার আমার নাই, তারপর আমি করলাম। তবে এখন আমি এই জেবিতে এ জন্য আসলাম, তাহা বলেও সত্য বলিব, এখানে বললে আমার অপরাধ থেকে অনেকে শিক্ষা নিতে পারবে। যাতে করে অচেনা কোনো নাম্বার থেকে যেই কথা বলুক, যত মিষ্টি কথা বলুক, কেউ যেন আর আপনারা ভুল না করবেন, আপনারা সেই সুযোগটা দিবেন না প্লিজ। আমি আপনাদের এটুকু অনুরোধ করবো, আপনাদের পায়ে ধরে বলবো যে মা বোন সবারই আছে, আপনাদের সম্মান আপনারা রক্ষা করুন। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কারণ আমি এটুকু বলতে আমি অপরাধী, যে অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনোই ক্ষমা নাই আমার। আমার যার কারণে আমি এটুকুই ফিল করতেছি বারবার যে ওদের অভিশাপে আমার জীবনটা অভিশপ্ত জর্জরিত। আমার রাতে ঘুমাইতে পারি না, আমার তাড়া করে সেই চিৎকারগুলো, আমি বাড়িতে শান্তি পাই না, আমার ঢাকায় থাকলে তাও শান্তি পাই না, আমি বিয়ে করতে গেলে আমি বিয়ে করতে পারতেছি না।
কেন পারছেন না?
কেন পারতেছি না? তাদের একটা অভিশাপ, আমার মেয়ে পছন্দ হচ্ছে না বা মেয়ে আমাকে পছন্দ করতেছে না। এই যে একটা কষ্ট, এই কষ্ট থেকে মুক্তি পেতে, এই কষ্ট থেকে মুক্তি পেতে আমি এবিসি রেডিওতে আসছি।
কষ্ট থেকে মুক্তি পাওয়া আসলে খুবই দুষ্কর, কিন্তু কষ্টে আমরা পড়তে চাই না, এবং কষ্টে না পড়ার জন্য অবশ্যই আমাদের এই ধরনের অপরাধ কাজের সাথে জড়িত হওয়া উচিত নয়। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতীতের জীবনের অপ্রিয় সত্য। অনেক কিছুই প্রশ্নবুদ্ধ থেকে গেল, কিন্তু সে নিজে থেকে যেটা কনসিভ করেছে যে অন্যায়গুলো, সে অন্যায়গুলো সে তার জীবনে ঘটিয়েছে, এবং এই অন্যায় কখনোই কাউকে ভালো পথের সন্ধান দিতে পারে না, কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তা তাকে সে শাস্তি দেবেনি। আমরা শেষ করছি আজকের এই যাহা বলিব সত্য বলিব উইদিন আ ভেরি শর্ট টাইম, বাট যাওয়ার আগে বরাবরের মতোই নিয়মিত যেটা থাকে আমাদের রাজুর কাছ থেকে আমরা জানবো গত সপ্তাহে আমাদেরকে কে মেইল করেছেন বা চিঠি পাঠিয়েছেন সেটা, এবং তারপর আমরা শেষ করব।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি টুম্পা, চট্টগ্রাম থেকে লিখছেন। শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকের মতো আমিও আজ মনের কিছু কথা শেয়ার করব। আমার এক বান্ধবী ছিল যার সাথে আমি ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছে, আমার খুব কাছের বন্ধু। কলেজে পড়ার সময় একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, যে বিষয়টা কেউ জানতো না, এমনকি আমার পরিবারও না। হঠাৎ একদিন আমার সেই বান্ধবী কোনো একটা কারণে আমার উপর রাগ করে এবং আমার বাসায় বলে দেয় যে আমার সম্পর্ক রয়েছে একটি ছেলের সাথে। বাসার সবাই জানতে পেরে আমাকে অনেক বকাবকি করে, এমনকি আমার বাবা আমার শরীরে হাত পর্যন্ত তোলে, আর সে কারণে আমি আমার বান্ধবীর সাথে ঝগড়া করি, প্রচণ্ড বকা দিই তাকে, আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে ফেলি। কিন্তু আজ এতদিন পরও মনে হয় খামাখা সবকিছু করেছে, যার কোনো ভিত্তিই নেই, এটা করা উচিত হয়নি একদমই না। কি হবে সমস্ত করে শুধু শুধু মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা? আজ মনে হচ্ছে সবকিছুই ক্ষণিকের মোহে করেছে, যেটা করা উচিত হয়নি। আজ সেই বান্ধবীর কথা খুব মনে পড়ছে, ওর সাথে কোনো যোগাযোগ আমার নেই, আমি আমার বান্ধবীর কাছে লজ্জিত, সামান্য কারণে এত কিছু করা উচিত হয়নি আমার, ভুলটা আমারই। আমি আমার বান্ধবীর কাছে ক্ষমা চাইছি, সে যেন আমাকে ক্ষমা করে দেয়।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু এবং এই বন্ধুটিকে, যার উপলব্ধি আমাদের লাখো মানুষের উপলব্ধি হবে এটাই আমাদের বিশ্বাস। আমরা আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একবার ফিরে আসবো আমি আরজে কি দিয়ে আমার টিম মেম্বারদের সাথে করে নিয়ে। আমার সঙ্গে থাকবে সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। জেবিএসপির পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.